This track was downloaded from FusionBD.com.
Donne-moi. Hey, donne-moi.
Police lo dorjao bhaga holo. Kintu Aziz Sahib-er chhele Tonmoy kothao nei. Tar school bag-er mobile ti pore ache o nijeri room-er dorjar samne. এই যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের ফিরে আসা। এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর, শুধুই এবিসি রেডিওতে। এবিসি রেডিও 90.2, আজকের কুয়াশায় সবাইকে স্বাগত জানিয়ে সঙ্গে আছি শর্মিন। ঘড়িতে রাত 11:22, কুয়াশার রাতের জন্য অর্থাৎ রহস্য এবং ভয়ের জন্য একেবারে উত্তম সময়। আর অন্যবারের মতন এবারও আমাদের সবসময়কার মতন যেরকম ভাবে সাজানো হয়েছে বা সাজানো হয় কুয়াশা, সেরকমই রয়েছে বিখ্যাত একজন সাহিত্যিকের গল্প শুরুতেই, আর তারপর পরে রয়েছে একজন শ্রোতার পাঠানো গল্প। দুটো গল্প শুনবো, পরপর দুটোই চমৎকার ভয়ের গল্প। আমার মনে হয় দেরি না করে শুরু করে ফেলে, কিন্তু দেরি করবার আগে জানিয়ে দিচ্ছি চলছে বৈশাখে শুরু হওয়া 7-Up এর আই ফিল আপ কনটেস্ট। আর 7-Up হাতে যখন তোমার মন বলে আই ফিল আপ, তখন চাইলেই তুমি খুশি ছড়িয়ে দিতে পারবে সবার মাঝে। তাই দেরি না করে এখনই তোমার আই ফিল আপ মোমেন্ট শেয়ার করো 7-Up বাংলাদেশ ফেসবুক পেজে, এবং সেই ছবি বা ভিডিওতে সর্বোচ্চ লাইক অর্জন করে জিতে নিতে পারো বালি ট্রিপ, কক্সেস বাজার ট্রিপ এবং স্মার্টফোন সহ আর অনেক কিছু। সো স্প্রেড দ্য শেয়ার উইথ আপ Spread the cheer with 7-Up. Mon bole I feel up. Bistarito jate ekhuni visit karo www.facebook.com/7upbangladesh page. Ar amar mone hoy kotha na bole amra shuru kore feli ajker porpor dutu golpo. Shurute golpo royeche Satyajit Rayer khubi chomotkar khubi bhoyer ekti golpo Telephone. টেলিফোন গল্পটা শুনবো, গল্পটা পড়ে শোনাচ্ছে সেতু। আর আমার নাম্বার জানিয়ে দিচ্ছি, আমাকে যে নম্বরে ডায়াল করতে হবে না, আমাকে যে নম্বরে SMS পাঠাতে হবে 2221। আর যে শর্মিনের ফ্যান পেজ তো রয়েছে সঙ্গে আছে এবিসি রেডিওর ফ্যান পেজ। তো আর দেরি করবো না, গল্প শুনে ফেলি, তারপর আবার ফিরে এসে কথা বলছি, সঙ্গেই থাকবেন।
বীরেশবাবু বিরক্ত হয়ে খাটের পাশের টেবিলের উপর রাখা টেলিফোনটার দিকে দেখলেন। টেলিফোনের পাশে ঘড়ি, তাতে 12টা বাজে, রাত 12টা। বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেভাতে যাচ্ছিলেন, এদিকে টেলিফোনটা বেজেই চলেছে। বীরেশবাবু রিসিভারটা তুলে নিলেন।
হ্যালো,
465176, বীরেশবাবু আছেন? বীরেশচন্দ্র নিয়োগী
কথা বলছি।
নমস্কার।
নমস্কার।
এত রাতে ফোন করছি বলে কিছু মনে করবেন না।
ঠিক আছে, কি ব্যাপার?
আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল।
আপনি কে জানতে পারি কি?
আমার নাম গণপতি সোম।
বীরেশবাবুর বিরক্তিটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। বললেন, কিন্তু এখন তো কথা বলার সময় হবে না, আমি শুতে যাচ্ছিলাম। আর তাছাড়া আপনাকে তো চিনিও না।
আমি কিন্তু আপনাকে চিনি, আপনার পেশা ডাক্তারি। 3 মাস হলো এই বাড়িতে এসেছেন। আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয়, তাই আপনাকে এখানে উঠে আসতে হয়। আপনার স্ত্রী গত হয়েছেন আজ 11 বছর হলো। আপনার বয়স 55, আপনার একটি ছেলে আছে ইঞ্জিনিয়ার, সে ভূপালে থাকে। কেমন, ঠিক বলিনি?
বীরেশবাবু যার পর্নায় বিস্মিত হলেন, বললেন, আপনি এত কথা জানলেন কি করে?
ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা। এখন বলুন, আপনি আমার কথাগুলো শুনতে চান কি না?
বেশি সময় লাগবে না তো?
না, অবশ্য কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে।
ঠিক আছে, বলুন।
আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি তখন মুক্তারামপুর স্ট্রিটে থাকতেন, তাই নয় কি?
ঠিকই বলেছেন।
আপনার ছেলের নাম অরূপ?
হ্যাঁ।
সে তখন সিটি কলেজে পড়ত?
হ্যাঁ।
এটাও আপনি জানেন কিনা দেখুন, আপনার ছেলের একটি বন্ধু ছিল, নাম শ্রীপতি।
তা হতে পারে, ছেলের বন্ধুদের খবর আমি সবসময় রাখতাম না।
এই শ্রীপতি ছিল আমার মেজ ছেলে। খুব ভালো ছেলে ছিল, যেমন পড়াশোনায় তেমনই স্বভাব চরিত্রে। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে, তার ফলে ক্রমে তার মধ্যে অনেক বদভ্যাস দেখা দেয়। অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে এই কুসঙ্গ ত্যাগ করাতে, কিন্তু তাতে সে সফল হয়নি। অথচ শ্রীপতির উপর থেকে অরূপের টান যায়নি। অরূপ বদ্ধ পরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎপথে ফিরিয়ে আনবে, কিন্তু তার চেষ্টা বৃথা হয়। এসব কি আপনার জানা?
অরূপের এই বন্ধুকে আমি দেখেছি, কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল সেটা জানতাম না।
এবার একটা দুর্ঘটনার কথা বলি। আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে, সে রেসের মাঠে যেতে শুরু করে, তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর দেনা হয়ে যায়। তখন সে অরূপের কাছে হাত পাতে, বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া তার আর গতি নেই। অরূপ তাকে সাহায্য করে কিভাবে সেটা আপনি জানেন কি?
হ্যাঁ, এখন বুঝতে পারছি।
কে বুঝছেন?
আমার বাড়িতে সিন্ধুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল, এটা আমার ঠাকুরদার সম্পত্তি, একটা হীরের আংটি।
আপনার ঠাকুরদাদা ছিলেন চণ্ডীপুর স্টেটের রাজার গৃহ চিকিৎসক। রাজাকে একবার দুরারোগ্য বেধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই আংটিটা দেন। ঠিক বলিনি? এই আংটিটি সিন্ধুক থেকে বার করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয়।
আশ্চর্য ব্যাপার, আমরা এই আংটি অন্তর্ধান রহস্যের কোনো কিনারা করতে পারিনি, পুলিশও পারেনি।
পারবে কি করে? আপনার ছেলে এত ভালো, তাকে আপনারা সন্দেহ করবেন কি করে?
তা তো বটেই।
সেই আংটি কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায়। আংটিটা তার এত ভালো লাগে যে সেটা সে হাতছাড়া করতে চায় না। সেটাই আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দেনাশোধের ব্যবস্থা করি।
সেই আংটি কি এখনো আপনার ছেলের কাছেই আছে?
হ্যাঁ, কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায়। তার আংটির শখ মিটে গেছে। আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায়। তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে, সেটাও দূর করা দরকার।
আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায়?
হ্যাঁ, এবং এখনই। সে রওনা হয়ে গেছে, এতক্ষণে সে প্রায় আপনার বাড়ি পৌঁছে গেছে।
তার নাম যেন কি বললেন?
শ্রীপতি।
আর আপনার নাম গণপতি?
হ্যাঁ।
আপনাদের নাম কি সম্প্রতি খবরের কাগজে বেরিয়েছে?
তা বেরিয়েছে।
দাঁড়ান, মনে করতে দিন।
করুন, সময় নিন।
বীরেশবাবু একটু ভাবতেই মনে পড়ল, বললেন, মনে পড়েছে,
কালকের কাগজে বেরিয়েছে আপনাদের নাম। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে একটা গাড়ি আর লরিতে সংঘর্ষের ফলে গাড়ির তিনজন যাত্রী তৎক্ষণাৎ মারা যান, তার মধ্যে একজন গাড়ির চালক আর দুজন বাপ ও ছেলে, নাম গণপতি সোম আর শ্রীপতি সোম।
আপনি ঠিকই বলেছেন, আমি আমি সেই গণপতি সোম।
আপনি, তার মানে?
তার মানে আপনি যা ভাবছেন তাই।
কিন্তু কিন্তু এ যে অসম্ভব।
কেন অসম্ভব হবে? দেখুন তো, আপনি কোন শব্দ শুনতে পাচ্ছেন কিনা?
হ্যাঁ হ্যাঁ পাচ্ছি।
কি শব্দ?
কে যেন আমার নিচের দরজায় টোকা মারছে। নিস্তব্ধ রাত্রে বীরেশ বাবু স্পষ্ট শুনতে পেলেন সে শব্দ, তারপর টেলিফোনে শুনলেন,
দরজাটা খুলে দিন, আমার ছেলে অপেক্ষা করছে।
না না না, আমি দরজা খুলব না। বীরেশ বাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে, তার ডান হাতে রিসিভারটা কাঁপছে। আবার টেলিফোনে কথা,
দরজা না খুললেও সে ঢুকতে পারবে, সে ক্ষমতা তার আছে। এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কিনা?
সিঁড়ি উঠে আসছে, পায়ের শব্দ।
আপনি কোনো চিন্তা করবেন না বীরেশ বাবু, সে আপনাকে বিরক্ত করবে না। শুধু আপনার পাশের ঘরে গিয়ে টেবিলের উপর রেখে আসবে আংটিটা।
চরম আতঙ্কে বীরেশ বাবু বললেন, না না, আপনি আপনি আপনার ছেলেকে ডেকে নিন, ডেকে নিন।
তার তো উপায় নেই বীরেশ বাবু, সে আপনার দোতলায় পৌঁছে গেছে।
বীরেশ বাবু স্পষ্ট শুনলেন পাশের ঘরে পায়ের শব্দ। শব্দটা এক মুহূর্তের জন্য থামল, তারপর আবার শোনা গেল, এবার সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার শব্দ। টেলিফোনে কথা এলো,
এবারে আপনি নিশ্চিন্ত, আপনি টেলিফোন রেখে পাশের ঘরে গিয়ে দেখুন, আমি আসি। আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো, গুড নাইট।
বীরেশ বাবু রিসিভারটা রেখে দিলেন, তার কপাল এই পৌষ মাসেও ঘর মাখত। কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে তিনি উঠলেন, অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পাশের ঘরের ভেজানো দরজাটা খুলে ঘরে ঢুকে বাতিটা জ্বালালেন। হ্যাঁ, সত্যিই পড়ে আছে টেবিলের উপর। এই অল্প আলোতেও ঝলমল করছে তার দুটি, 7 বছর পর ফিরে পাওয়া তার ঠাকুরদাদার হীরের আংটি।
ওয়েলকাম আর একবার সবাইকে কুয়াশায়। সঙ্গে আছি আমি শর্মিন। চমৎকার একটা গল্প শুনলাম সত্যজিৎ রায়ের লেখা, যে গল্পটির নাম ছিল টেলিফোন, এবং গল্পটি পড়ে শুনিয়েছে সেতু। হাতে একেবারে সময় কম, এবারে শুনব শ্রোতা বন্ধুর পাঠানো একটি গল্প। যে শ্রোতা পাঠিয়েছেন তার নাম হচ্ছে হাসান ইমাম। হাসান ইমামের চমৎকার আরো একটি গল্প আমরা এখন শুনে ফেলি, তারপর ফিরে এসে কথা বলছি। আর এখন ফিরছি না, গল্পের শেষে একেবারে চলে যাবো রাত 12টার খবর শুনতে, তারপর আবারও ফিরে আসবো। আমাদের SMS পাঠাবার নাম্বারটা জানিয়ে দিই, 2221, যে কোনো মোবাইল থেকে। সঙ্গেই থাকবে
আমার বয়স তখন 23 বছর। হাই স্কুলের ভাষা ও সাহিত্যের শিক্ষক হওয়াই ছিল আমার উদ্দেশ্য, আর এই জন্যই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম। সময়টা সেপ্টেম্বর মাস, বাতাসে যেন আগাম বসন্তের আভাস। এমনই একদিনে খুব ভোরবেলায় আমি আমার রুমে পড়াশোনা করছিলাম, কিছুটা ক্লান্ত বোধ করছিলাম। মাঝে মধ্যেই জানালা দিয়ে বাইরে চোখ যাচ্ছিল আমার, রাস্তা দেখা যাচ্ছে। মেইন রাস্তায় ওঠার আগে আমাদের এই এলাকার মধ্যে একটি ছোট রাস্তা আছে, সেই রাস্তার শেষ মাথার প্রথম বাড়িটা অ্যালেক্সের। জানালা দিয়ে অ্যালেক্সের বাগানটা দেখতে পাচ্ছিলাম, বেশ যত্ন করে সাজানো বাগান। অ্যালেক্সের বাড়ির ঠিক পরেই কারবান হো পরিবারের বাড়িটা, সবচেয়ে সুন্দর। কারবান হো পরিবারের সদস্যরা বেশ অমায়িক, সদাশয়, মানুষের প্রতি নিবেদিত প্রাণ। তাদের পরিবারে তিন কন্যা, বলতে দ্বিধা নেই, আমি এই পরিবারের সবচেয়ে বড় মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি। ওর নাম আদ্রিয়ানা। আমার দৃষ্টি যখনই জানলার বাইরে যাচ্ছিল, যতটা না অভ্যাসবশত, তার চেয়ে এই আশায় যে হয়তো এই ভোরবেলায় আদ্রিয়ানাকে একবার দেখতে পাব। বুড়ো অ্যালেক্সের বাগানটা মূল রাস্তা থেকে কিছুটা উপরে, তিন ধাপ পাথরের সিঁড়ি পেরিয়ে বাগানে আসতে হয়। একটা লোহার বেড়া দিয়ে বাগানটিকে রাস্তা থেকে পৃথক করা হয়েছে। রোজকার মতো বুড়ো অ্যালেক্স তার বাগানে পানি ঢালছিল, আর সেই সাথে তার প্রিয় বাগানে নানা রকম কাজ করছিল। রাস্তাটা একেবারে জনশূন্য, আসলে এত সকালবেলা কারো থাকারও কথা নয়। তাই যখন অন্য পাশের ব্লকে একজন লোককে দেখলাম, তখন তার দিকেই আমার দৃষ্টি নিবদ্ধ হল। কিছুটা কৌতূহল বোধ করলাম, দেখলাম লোকটি আমাদের ব্লকের দিকে এগিয়ে আসছে। এই রাস্তা ধরেই অ্যালেক্স এবং কারবানহো পরিবারের বাড়িগুলো অবস্থান করছে। লোকটার বাহ্যিক অবয়ব দেখে আমার কৌতূহলের মাত্রাটা আরো বেড়ে গেল। গায়ে শত ছিন্ন তালিমারা জামাটা ময়লার আস্তরণে ঢাকা, দেখে মনে হল হয়তো কোনো ভবঘুরে কিংবা ভিক্ষুক। লোকটার মুখে দাড়ির জঞ্জাল, দেখলেই বোঝা যায় তাতে অনেক দিন হাত পড়েনি। শুকনো দেহ, মনে হল গায়ের জামাটা খুলে ফেললে বোধহয় একটা জ্যান্ত কঙ্কাল বেরিয়ে আসবে। মাথায় একটি টুপি দেখা যাচ্ছে, টুপিটার আকৃতিও যেন কেমন বেঢপ ধরনের। রং যে তার মৌলিকত্ব হারিয়েছে তা বোঝাই যায়। হলুদ রঙের টুপিটার কারণে লোকটাকে আরো বেশি অদ্ভুত লাগছে। সকাল হলেও আবহাওয়ায় ঠান্ডার লেশ মাত্র ছিল না। তারপরও লোকটার গায়ে একটা শতছিন্ন তালিমারা ধূসর বর্ণের ওভারকোট। এমন ভাবে লোকটার গায়ে ওভারকোটটা জড়িয়ে আছে যাতে করে মনে হবে সে যেন কাউকে তার মুখশ্রী দেখাতে চাইছে না। লোকটার পোশাক আশাক কিংবা দেখতেই শুধু অদ্ভুত ছিল না, আরো একটি অদ্ভুত জিনিস ছিল লক্ষ্য করবার মতো, একটি বস্তা। এই ধরনের লোকদের সাথে বস্তা থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু তার বস্তাটা ছিল বিশাল, যা স্বাভাবিকভাবে দেখা যায় না। ধারণা করলাম ভিক্ষা করে যা পায় তা হয়তো বস্তাতেই রাখে, খাবার জাতীয় কিছু থাকাও অস্বাভাবিক নয়। লোকটি কি করে তা দেখার জন্য আমি কৌতূহল বোধ করলাম। সে বুড়ো অ্যালেক্সের বাড়ির সামনে এসে থামল। বুঝতে পারলাম লোহার বেড়ার ওপার থেকে সে কিছু একটা চাইছে। অ্যালেক্স বৃদ্ধ হলে কি হবে, তার মানসিকতা কখনোই ভালো ছিল না। মানুষ বৃদ্ধ হলে নাকি তার মনও নরম হয়ে আসতে থাকে, কিন্তু অ্যালেক্স ছিল কঠিন হৃদয়ের কৃপণ, ব্যবহারও ছিল অতি রূঢ়। কোনো কিছু ভালো মতো না শুনি বৃদ্ধ অ্যালেক্স লোকটিকে হাত নেড়ে এমন একটি ইশারা করলেন যার একটাই মানে হতে পারে, আর তা হল আপন পথ দেখো, এটা কোনো লঙ্গরখানা নহে। কিন্তু লোকটিকে মনে হল নাছোড় বান্দা। সে নিচু স্বরে বারবার যেন পিড়াপিড়ি করতে লাগল। তখনই আমি বৃদ্ধ অ্যালেক্সের চিৎকার পরিষ্কার ভাবে শুনতে পেলাম।
এই চলে যাও, চলে যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না বলে দিলাম।
তারপরেও লোকটা জেদ করতে লাগলো এবং আমি দেখতে পেলাম লোকটি পাথরের সিঁড়ির তিনটি ধাপ উপরে উঠে লোহার গেটের কাছে এসে দরজাটা খোলার চেষ্টা করছে। সেটা দেখে বৃদ্ধ অ্যালেক্সের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। সে লোকটিকে এক প্রকাণ্ড ধাক্কা দিয়ে সরিয়ে দিল। লোকটির পা পাথরের ভিজা সিঁড়িটায় পিছলে গেল। সে আপ্রাণ চেষ্টা করল বেড়াটাকে ধরতে, কিন্তু তার আগেই পড়ে গেল। দেখতে পেলাম লোকটার পা দুটি উপরের দিকে উঠে গেছে এবং শুনতে পেলাম মাথার খুলি ফাটার শব্দ। সিঁড়ির প্রথম ধাপে খুলি যা আঘাত হানে। অ্যালেক্স দৌড়ে রাস্তায় নেমে আসল। লোকটির দিকে নিচু হয়ে তার বুকের স্পন্দন বোঝার চেষ্টা করল। বৃদ্ধের চোখে মুখে এক ভীতিকর ছায়া। ভীত সন্ত্রস্ত হয়ে সে তাড়াতাড়ি লোকটাকে টেনে বাইরে নিয়ে গেল, তারপর তাকে রাস্তায় ফেলে দিল, অর্থাৎ তার বাড়ির সীমানার মধ্যে রাখল না। তারপর বৃদ্ধ তার ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল। আর এই অযাচিত অপকর্মের প্রত্যক্ষদর্শী যাতে কেউ না হতে পারে, সেজন্যই বৃদ্ধের এই অস্থির পায়তারা। সমস্ত ঘটনাই আমার চোখের সামনে ঘটল, অর্থাৎ আমি হলাম একমাত্র ব্যক্তি যে কিনা বৃদ্ধের অপকর্মের একমাত্র প্রত্যক্ষদর্শী। একটু পরেই একজন লোক ওই রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল। সে মৃত লোকটার কাছে গিয়ে দাঁড়াল, তারপর আস্তে আস্তে লোকজন বাড়ল এবং একসময় পুলিশও ঘটনাস্থলে হাজির হল এবং পরে অ্যাম্বুলেন্স এসে লাশটিকে সরিয়ে ফেলল। ঘটনাটা সেখানেই শেষ হয়ে যায়। তারপর আর কেউ কোনোদিন এই বিষয় নিয়ে কোনো ধরনের আলাপও করেনি। আর আমার ব্যাপারে বলতে গেলে, বিষয়টি নিয়ে মুখ না খোলার ব্যাপারে আমি খুবই সতর্ক ছিলাম। আমার এই আচরণ হয়তো সঠিক ছিল না, আমি একটি অপরাধকে প্রশ্রয় দিলাম এবং তা বেমালুম চেপে গেলাম। নৈতিকতার দিক থেকে আমার অবস্থান অনেকটাই নড়বড়ে, কিন্তু সাথে সাথে এটাও মাথায় আসল, বৃদ্ধ অ্যালেক্সকে দোষী সাব্যস্ত করে আমার কি লাভ? আর সে তো কোনোদিন আমার কোনো ধরনের ক্ষতিও করেনি, আর তাছাড়া ইচ্ছা করে অ্যালেক্স তো লোকটিকে মারেনি। মারার তো কোনো ধরনের মনোবৃত্তিই ছিল না বৃদ্ধের। আমার কাছে এটাও সঠিক বলে মনে হয়নি যে বৃদ্ধ তার জীবনের শেষ কটি দিন আইনি প্রক্রিয়ায় দৌড়দৌড়ি করে কাটাবে। আস্তে আস্তে আমি ঘটনাটা ভুলে যাবার চেষ্টা করলাম, কিন্তু প্রতিবারই যখন আমি বৃদ্ধ অ্যালেক্সকে দেখি আমি একটা অদ্ভুত অনুভূতির মুখোমুখি হই। বৃদ্ধ লোকটির অপকর্মের একমাত্র সাক্ষী এই আমি, যা কিনা সে নিজেও জানে না। এই একটি বোধ আমার মনোজগতে এক অদ্ভুত আলোড়ন তোলে। সেই সময় থেকেই আমি জানি না কেন আমি বৃদ্ধ অ্যালেক্সকে এড়িয়ে চলতে শুরু করলাম এবং তার সাথে পুনরায় কথা বলার সাহস আমার আর কখনো হয়নি। সময় তার নিয়মে চলে। ওই ঘটনার পর 3 বছর পার হয়ে গেছে। আমি ভাষা ও সাহিত্যের উপর ডিগ্রি অর্জন করে স্থানীয় একটি হাই স্কুলে শিক্ষকতা শুরু করেছি। আদ্রিয়ানা কারবানহোর সঙ্গে আমার সংসার করা হয়নি, অন্য একজনকে বিয়ে করেছে সে। লোকটি আদ্রিয়ানাকে ভালোবাসে কিনা কিংবা সে আদ্রিয়ানার যোগ্য কিনা আমার সাথে তার একটা তুলনা আমি সব সময়ই নিজের অজান্তে করে থাকি। ওই সময়ে আদ্রিয়ানা গর্ভবতী ছিল এবং সন্তান ভূমিষ্ঠ হবার সময় কাছাকাছি চলে এসেছে। সে এখনো তাদের ওই সুন্দর বাড়িটাতেই থাকে এবং তাকে দেখলে মনে হয় সে যেন দিন দিন আরো সুন্দর হচ্ছে। সময়টা ডিসেম্বরের কোনো এক সকাল, নিঃশ্বাস বন্ধ করে দেবার মতো বাতাস। আমি স্কুলের কিছু তরুণ ছেলেকে ব্যাকরণের কিছু বিষয় বুঝিয়ে দিচ্ছিলাম, সামনেই তাদের পরীক্ষা। সব সময় যা করে থাকি আমি, মাঝে মাঝে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছি, রাস্তার দিকে এক পলক চোখ ফেলেছি, মনে হবে যেন অতীত কোনো স্মৃতিকে তুলে আনার চেষ্টা করে যাচ্ছি। হঠাৎ করে আমার হার্টের স্পন্দন বন্ধ হবার উপক্রম হল। আমার মনে হল আমি যেন কোনো এক ঘোরের মধ্যে পড়ে গিয়েছি। 3 বছর আগে বৃদ্ধ অ্যালেক্স যে লোকটিকে অনিচ্ছাকৃতভাবে মেরে ফেলেছিল সেই লোকটি আবার রাস্তার বিপরীত দিকের ব্লক দিয়ে আমাদের ব্লকের দিকে এগিয়ে আসছে। সেই পোশাক, ধূসর ওভারকোট, বেঝপ আকৃতির হ্যাট আর সেই বিশাল আকৃতির নোংরা বস্তা। আমি আমার চারপাশে কারো উপস্থিতির কথা যেন ভুলেই গেলাম। দৌড়ে জানালার দিকে গেলাম। আমি মুখ বাড়িয়ে দেখলাম লোকটি ধীর পায়ে এগিয়ে আসছে। মনে হল সে যেন তার গন্তব্য সম্বন্ধে সচেতন। সে আবার ফিরে এসেছে, আমি ভাবলাম। বৃদ্ধ অ্যালেক্সের উপর প্রতিশোধ নিতে সে আবার ফিরে এসেছে। লোকটি হাঁটতে হাঁটতে অ্যালেক্সের বাড়ির সামনে আসলো। লোহার বেড়া অতিক্রম করে সামনের দিকে এগিয়ে গেল। এক সময় সে আদ্রিয়ানার বাড়ির দরজার সামনে থামল। দরজার সামনে দাঁড়িয়ে কি যেন একটা করল, তারপর ভিতর ঢুকল। আমি এক্ষুনি আসছি, এই বলে ছাত্রদের কাছ থেকে বিদায় নিয়ে আমি দৌড়ে বেরিয়ে আসলাম। আমার মাথা কাজ করছে না। এক প্রকার দৌড়াতে দৌড়াতেই আমি আদ্রিয়ানার বাড়িতে আসলাম। আদ্রিয়ানার মা দরজার সামনে দাঁড়িয়ে, মনে হল তিনি বাইরে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আদ্রিয়ানার মা আমাকে দেখে অবাকই হলেন। তিনি আমাকে সব সময়ই ভালো চোখে দেখতেন। আমাকে জড়িয়ে ধরে সন্তানের মতো চুমু খেলেন, কিন্তু আমার তখন কোনো হুঁশ ছিল না। এক সময় আমি শুনতে পেলাম আদ্রিয়ানা মা হয়েছে। পরিবারের সবাই খুব খুশি ও উত্তেজিত। আমি বুঝতে পারলাম না কিভাবে শুরু করব। তারপর আমি একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম। আমি নিজেকে বললাম, যা বলার তা তখনই বলতে হবে। চারপাশের ঘটনার দিকে উদাসীন থাকার ভান করে আমি বললাম, কিছু মনে করবেন না, আমার মনে হয় আমি একজন ভিক্ষুককে বড় নোংরা ব্যাগ নিয়ে তোমাদের বাড়িতে ঢুকতে দেখেছিলাম। আমি ভীত ছিলাম এই ভেবে লোকটি বোধহয় তোমাদের বাড়ি থেকে কোনো কিছু চুরি করে নিতে এসেছে। আদ্রিয়ানার পরিবারের সবাই আমার দিকে বিস্ময়ের চোখ নিয়ে তাকাল। ভিক্ষুক, বস্তা, চুরি করতে? তারা সবাই এই পুরোটা সময় তাদের বসার ঘরে বসেছিল। আমি নিশ্চিত ছিলাম যে তারা আমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। পরক্ষণে আমি বললাম, আমি বোধহয় কোনো ভুল করেছি। তারপর তারা আমাকে একটা রুমে নিয়ে গেল। সেখানে আদ্রিয়ানা ও তার নবজাতক শুয়ে আছে। এ ধরনের পরিস্থিতিতে কি বলতে হয় তা আমার জানা ছিল না। আমি আদ্রিয়ানাকে শুভেচ্ছা জানালাম, নবজাতকের দিকে তাকালাম এবং জানতে চাইলাম কি নামে তারা তাকে ডাকে। তারা বলল, তার বাবার নামেই তার নাম হবে গুস্তাভো জুনিয়র। আমি অবশ্য তাকে ফার্নান্দো নামে ডাকতে বেশি পছন্দ করব। চিন্তাটা মাথায় আসলেও আমি কিছুই বললাম না। বাড়ি ফিরে আমি ভাবতে লাগলাম, আমার দেখার তো কোনো ভুল হতে পারে না। ভিক্ষুকটা ছিল ওই লোকটা যাকে বৃদ্ধ অ্যালেক্স মেরে ফেলেছিল, আমি 100% নিশ্চিত। সে কি প্রতিশোধ নিতে ফিরে এসেছে? কিন্তু তাহলে তো বৃদ্ধের বাড়িতে যাবার কথা, আদ্রিয়ানার বাড়িতে নয়। তাহলে কি তার পুনর্জন্ম হল আদ্রিয়ানার সন্তানের ভেতর দিয়ে? যা হোক, বিষয়টা আমি ভুলেও গেলাম। ব্যাপারটা আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু অনেক বছর পরের একটি ঘটনা আমাকে তা আবার স্মরণ করিয়ে দিল। অনেকটা সময় কেটে গেছে। আমি আমার পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করি। এমন একদিন আমি একটি বই পড়ছিলাম। জানালার পাশে বসে আছি আমি, মাঝে মাঝে বাইরে তাকাচ্ছি। গুস্তাভো, আদ্রিয়ানার সন্তান, সে তাদের বাড়ির সমতল ছাদের উপর খেলা করছিল। তার খেলাটি ছিল একটি অদ্ভুত ধরনের। তার বয়সী একটা ছেলের এরকম অদ্ভুত খেলা যে কারোরই চোখে বাঁধবে। আমার মনে হল ছেলেটি বোধহয় তার বাবার মতোই কম বুদ্ধির অধিকারী হয়েছে। গুস্তাভো খালি কিছু ক্যানকে একটি শাড়িতে সাজিয়েছে। ছাদের দেয়ালের উপর ক্যানগুলোকে সাজিয়ে রেখে পাথর দিয়ে সেগুলোকে সই করার চেষ্টা করছে। যেহেতু ছাদের দেয়ালের উপরেই ক্যানগুলো সাজানো ছিল, আর তার ঠিক নিচেই ছিল বৃদ্ধ অ্যালেক্সের শখের বাগান, সুতরাং স্বাভাবিকভাবেই গুস্তাভের ছুঁড়ে মারা বেশিরভাগ পাথরই নিচের বাগানে পড়ছিল। বৃদ্ধ অ্যালেক্স তখন বাগানে ছিল না, কিন্তু যখন সে ঘর থেকে বের হয়ে তার সাধের বাগানের ফুলগুলোর করুণ অবস্থা আবিষ্কার করবে, তখন তার অবস্থা কি হবে তা যেন আমি এখনই কল্পনা করতে পারছি। ঠিক তখনই বৃদ্ধ অ্যালেক্স তার ঘর থেকে বের হয়ে বাগানে আসলেন। তার অনেক বয়স হয়ে গিয়েছিল, ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না বুড়ো অ্যালেক্স। খুবই সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ ফেলছেন তিনি। তিনি বাগানের গেটের দিকে আসতে লাগলেন। এদিকে গুস্তাভো, যে কিনা বৃদ্ধ অ্যালেক্সকে দেখতে পায়নি, শেষ পর্যন্ত সাজানো ক্যানগুলোর একটিকে আঘাত করতে সে সক্ষম হয়। পাথর দিয়ে আঘাত করার কারণেই কিনা প্রচণ্ড শব্দ করে ক্যানগুলো তা বৃদ্ধের বাগানে গিয়ে পড়ল। হঠাৎ আওয়াজ শুনে বৃদ্ধ অ্যালেক্স আওয়াজের উৎস খুঁজতে গিয়ে ঘুরে তাকাবেন এমন সময় তিনি নিজের ভারসাম্য ঠিক রাখতে পারলেন না, মারাত্মকভাবে হোঁচট খেয়ে পড়ে গেলেন। তার মাথার খুলিটা সিঁড়ির প্রথম ধাপে প্রচণ্ড শব্দে আঘাত করল। পুরো ঘটনাটাই আমার চোখের সামনে ঘটল। আদ্রিয়ানার ছেলে বৃদ্ধকে দেখেনি, কিংবা বৃদ্ধও আদ্রিয়ানার ছেলেকে দেখতে পায়নি। কিছুক্ষণের মধ্যেই অনেক মানুষ বৃদ্ধ অ্যালেক্সের প্রাণহীন দেহটার সামনে জড় হতে শুরু করে। সবাই ধরেই নিল দুর্ঘটনাবশত পড়ে যাবার কারণেই তার মৃত্যু হয়েছে। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে জানালার কাছে যাই। বৃদ্ধ অ্যালেক্সের শেষকৃত্য অনুষ্ঠান চলছে। কিছুক্ষণ পরেই দেখলাম আদ্রিয়ানার বাড়ির বাইরে একটি লোক দাঁড়িয়ে আছে। আরে, এটা তো সেই লোক, সেই ভিক্ষুকটা, আবার এখানে। গায়ে শতচ্ছিন্ন তালি মারা জামা, সেই ওভারকোট, সেই বিঢপ আকৃতির হ্যাট আর বিশাল ব্যাগ। একসময় সে রাস্তা ধরে আস্তে আস্তে দূরে কোথায় যেন হারিয়ে গেল, তাকে আর দেখতে পেলাম না আমি। এর আগে সেই একই পথে তাকে আমি দুবার দেখেছি, সেই পথেই যেন সে হারিয়ে গেল। দুপুরের দিকে শুনলাম গুস্তাভকে নাকি পাওয়া যাচ্ছে না, সকাল বেলাতেই তাকে বিছানায় পাওয়া যায়নি। ব্যাপারটা দুঃখের, কিন্তু আমি তাতে অবাক হলাম না। কারবানহো পরিবার মরিয়া হয়ে চারপাশে তার খোঁজ করতে লাগল। তাদের আশা গুস্তাভকে তারা খুঁজে পাবে, এই আশা নিয়ে আজও তারা সন্ধান চালিয়ে যাচ্ছে। আমি কখনো বলতে পারিনি, কিংবা আমার কখনো সাহস হয়নি কারবানহো পরিবারকে বলতে, তোমরা আর তাকে খুঁজো না। কিন্তু অন্যান্য অনেক কিছুর মতো এটাও আমি বেমালুম চেপে গেলাম।
এবিসি রেডিও এফএম 90.2, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। কুয়াশায় সাথে আছি শারমিন। ঘড়িতে রাত 12টা বেজে 9:26। সময় হয়ে গেছে কুয়াশার মূল কাহিনী শুনবার, কিন্তু তার আগে কিছু কথা আছে। বন্ধুরা প্রচুর এস এম এস পাঠিয়েছে, আজকে শুরুতে কিছুটা এস এম এস পড়ে নেব। আর আজকে যে কুয়াশার মূল কাহিনী সেটা নিয়ে কিছু কথা আছে। আমরা কিছুদিন আগে শুরু করেছিলাম স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা, যেটা এখনো চলছে। শুরু করেছিলাম বলে যে শেষ হয়ে গেছে তা নয়, এখনো চলছে এবং এই মাস অবধি চলবে। পরে হয়তো সময় আমরা বাড়াতেও পারি, সেটা দেবো। কিন্তু প্রচুর কিন্তু আমরা সাড়া পাচ্ছি, প্রচুর লেখা পাচ্ছি, কিন্তু আরো চাই, আরো চাই। আর আজকের কুয়াশার সঙ্গে স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতার সঙ্গে বিজয়ের সঙ্গে কি সম্পর্ক সেটা একেবারে শেষে জানাবো, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি যে প্রতিযোগিতায় অংশ নিতে হলে কি করতে হবে। প্রতিযোগিতায় অংশ নিতে হলে স্ক্রিপ্ট লিখে ফেলতে হবে। স্ক্রিপ্ট লিখে ফেলতে হবে, সেটা কি করে লিখতে হবে সেটা জানিয়ে দিচ্ছি। নিয়মটা হচ্ছে 16 ফন্টই লিখতে হবে, মিনিমাম 30 পেজ অর্থাৎ 30 পেজেস মিনিমাম লিখতে হবে, তার উপরে যতটা যাওয়া যায়। তাই বলে 400-500 পেজ লিখলে চলবে না, 30 পেজ, 50 পেজ, 60 পেজ অব্দি চলতে পারে। আর কোন নকল করা গল্প চলবে না। যদি কোন বিদেশি গল্প অবলম্বনে অনুবাদ কিছু লিখতে চান সেটা মেনশন করতে হবে, কার কাহিনী বা কোথেকে পেয়েছেন, বা কোন সত্য ঘটনাও হতে পারে, কোন সত্য কাহিনী নিয়েও হতে পারে, সেটা মেনশন করতে হবে। স্থান, কাল, পাত্র সেটা হতে পারে। অনেক সময় কোন সত্য ঘটনা হলে হয়তো আপনি যদি চান আড়াল করতে নামগুলো আপনি হয়তো পাঠালেন, যদি চান যে আমরা পরিবর্তন করে নিতে পারি, আপনি হয়তো চাইছেন না নামগুলো যাতে আমরা প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা পাল্টে নেব। আপনি যদি বলেন যে আমরা আপনার লেখাতে কিছুটা হাত দিতে পারি, সেটা আপনাকে বলে দিতে হবে। তো ঠিক আছে, যেটা বলছিলাম 16 ফন্টে লিখতে হবে, 30 পাতা অবধি, মানে 30 পাতা মিনিমাম লিখতে হবে, আর অবশ্যই বাংলায়। বাংলায় লিখলে সবচেয়ে ভালো হয়, ইংরেজিতে বাংলায় লিখবেন না কেউ। অনেকেই করেন যেটা, সেটা হচ্ছে ইংরেজি অক্ষরে বাংলায়, সেটা খুবই কষ্টকর, সেটা হলে সেটা অ্যাকসেপ্ট করবো না, সেটা অ্যাকসেপ্টেবল নয়। আর কোন নকল করা গল্প বা সেরকম কিছু এসেছে সেক্ষেত্রে কিন্তু অনেক রকম অনেক কিছুই করা যেতে পারে। যাই হোক, সে কথা বলছি না, সেটা বলছি যে কিভাবে এখন লেখাটা পাঠাবেন, কি করে। দুটো নিয়মে পাঠাতে পারেন, একটা হচ্ছে আমাদের ইমেল আইডি আছে, ইমেল অ্যাড্রেস আছে, সেখানে পাঠাতে পারেন, আর এবিসির আমাদের যে অ্যাড্রেস আছে সেখানে একটা পোস্ট করে পাঠাতে পারেন বা আপনি পৌঁছে দিয়ে যেতে পারেন। প্রথমে ইমেল অ্যাড্রেসটা জানাই, সেটা হচ্ছে kuashaefm8920@gmail.com। কুয়াশা স্পেলিং বুঝি kuashaefm8920@gmail.com, এই ঠিকানায় আপনি মেইল করতে পারেন, ইমেল করতে পারেন। আর এবিসির ঠিকানা জানিয়ে দিচ্ছি, এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এখানে আপনি পোস্ট করে পাঠাতে পারেন বা পৌঁছে দিয়ে যেতে পারেন। আমরা প্রচুর লেখা পাঠিয়েছি, কিন্তু সব লেখা পাঠালে, সব লেখা যদি সম্প্রচার করার উপযোগী না হয় বা আমরা সিলেক্ট করতে না পারি, সেক্ষেত্রে মন খারাপ করবার কিছু নেই। আপনি আবারও লেখা পাঠাতে পারেন, আপনি একটা না, আপনি অনেকগুলো স্ক্রিপ্ট লেখা পাঠাতে পারেন। এবং যদি মনে হয় যে আপনি খুব ভালো স্ক্রিপ্ট লিখতে পারেন বা খুব, সেক্ষেত্রে আপনি নিয়মিত কুয়াশায় স্ক্রিপ্ট লিখে পাঠাতে পারেন, বা আপনাকে আমরা আমাদের নিয়মিত যারা নিয়মিত করে যারা স্ক্রিপ্ট লেখেন আমাদের কুয়াশার জন্য, আপনাকেও আমরা সেখানে তালিকাভুক্ত করে নিতে পারি। আর আজকে যে কথাটা বলছিলাম, যে আজকে যে আজকের এপিসোডের সঙ্গে কুয়াশার স্ক্রিপ্ট প্রতিযোগিতাটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আজকে প্রথম বিজয়ীর, মানে যে প্রতিযোগিতা চলছে আজকের প্রথম বিজয়ীর স্ক্রিপ্ট আজকে কুয়াশা সম্প্রচারিত হবে। বিজয়ের নাম জানিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। বিজয়ের নাম হচ্ছে মাহবুব জামান আশরাফি। তিনি তার ফোন নাম্বার পাঠাননি, এবং প্রত্যেকে বলছে আপনাদের অ্যাড্রেস আপনার ইমেলে পাঠান আর পোস্টে পাঠান, যেখানে ফোন নাম্বার, সেল নাম্বার বা বাড়ির ফোন নাম্বার, ল্যান্ড ফোন নাম্বার হোক, আপনার মোবাইল ফোন নাম্বার হোক, অবশ্যই নাম্বারটি, টেলিফোন নাম্বারটি পাঠাবেন। এই কারণে বলছে মাহবুব জামান আশরাফি, আপনি আপনার নাম্বার, টেলিফোন নাম্বার পাঠান নিয়ে, আপনার ইমেল পাঠিয়েছেন, আপনার ইমেলে কিন্তু লিখে দেওয়া হয়েছে আপনার ডিটেইল, আপনি যে বিজয়ী হয়েছেন, আপনার পুরস্কারের কথা সবকিছু। তা আপনার সঙ্গে আবারও যোগাযোগ করা হবে, আপনার ফোন নাম্বারটা প্লিজ আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবেন, আপনাকে সেখানেও লিখে দেওয়া হয়েছে। আপনি যদি এই মুহূর্তে শুনতে থাকেন, আপনি নিশ্চয়ই শুনছেন আশা করছি, কারণ আপনাকে যেহেতু জানানো হয়েছে ইমেলে, আপনি অবশ্যই আপনি ফোন নাম্বারটা দিলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আজকে তার গল্প আছে মাহবুব জামান আশরাফি, চমৎকার একটি স্ক্রিপ্ট পাঠিয়েছেন তিনি। তো তার স্ক্রিপ্ট আমরা পরে, স্ক্রিপ্ট নিয়ে আরো আলোচনা করব পরে, তার গল্প আমরা একটু পরে যাচ্ছি, কিন্তু তার আগে রয়েছে বন্ধুদের পাঠানো SMS। আজকে শুরুতে কয়েকটা SMS পড়ে আমরা মূল গল্পে চলে যাব। প্রথমে লিখেছে তানভীর রুবেল চিটাগং থেকে, সে লিখেছে ওয়েটিং ফর ইউ অ্যান্ড মাই গার্লফ্রেন্ড, কুয়াশার জন্য আই লাভ ইউ, ভয়ের কুয়াশা, অনেক ধন্যবাদ। রিদওয়ান লিখেছেন আপু আমি লাস্ট ফ্রাইডেতে স্ক্রিপ্ট অ্যান্ড 3টা স্টোরি জমা দিয়েছি রিসেপশনে হাতে লিখে। আরেকটা কথা, হাতে না লিখে কম্পোজ করে পাঠালে খুব ভালো হয়, কারণ হাতে লিখলে সেই আমাদের পরিশ্রম করতে হয় আমাদের আবার কম্পোজ করতে। হাতে লিখতে পারবেন না সেটা কোনো কথা নয়, তবে কম্পোজ করে দিলে খুব বেশি ভালো হয় আমাদের জন্য। আচ্ছা, আরো লিখেছেন ওটা কি পেয়েছেন, আমার ফোন নাম্বার আচ্ছা দিয়েছেন, অনেকগুলো এসছে, আমি অবশ্যই, আমি নিশ্চয়ই পেয়ে থাকবো, যদি জমা দিয়ে থাকেন রিসেপশনে অবশ্যই আমাদের টিমের কাছে জমা আছে, সেটা এতগুলো তো সম্ভব না, আস্তে আস্তে আমরা সব বাছাই করে দেখছি, আপনার সঙ্গে আমি যোগাযোগ করব। বিপ্লব লিখেছেন শাখারিপুর টাঙ্গাই থেকে। সে শুয়ে শুয়ে কুয়াশা শুনছে, খুব ভালো কথা, শুয়ে শুয়ে শুনতে থাকুন। ফাহমিদা বাড়ি লিখেছেন ঢাকা থেকে, তিথি ও বুড়িমা নামক যে এপিসোডটা কুয়াশাতে প্রচারিত হয়েছিল সেটা আমার মতে কুয়াশার বেস্ট এপিসোড। ট্রু স্টোরি নিয়ে আরো হলে ভালো হয়। ট্রু স্টোরি নিয়ে আমাদের প্রায় হয়, গত সপ্তাহের আগের সপ্তাহে, সপ্তাহ দুয়েক আগে যেটা ছিল ভাওয়াল সন্ন্যাসীর মামলার কাহিনী, সেটাও ট্রু স্টোরি ছিল এবং খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা। আর আপনি যদি চান বা অন্য কেউ যদি চান আবারও চাইলে তিথি ও বুড়িমা এবং যে কোনো এপিসোড কুয়াশার, আপনারা চাইলে এবিসি রেডিও bd.fm এ লগ ইন করে সংগ্রহশালা বলে একটা লেখা দেখবেন, সেখানে গিয়ে আমাদের আর্কাইভ আছে, সংগ্রহশালা মানে হচ্ছে আর্কাইভ, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করে যে কোনো এপিসোড শুনতে পারেন। এছাড়া ইউটিউবে কুয়াশা আছে এবং টরেন্ট বলে একটি ওয়েবসাইট আছে, সেখানেও কিন্তু কুয়াশার অনেকগুলো এপিসোড আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে শুনতে পারেন। আর সুদীপ্ত লিখেছে ধনিয়া থেকে, গল্পটা ভালো লাগছে এন্ড খুব ভয় করছে। গল্প তো হয়ে গেছে, আগামী পরে যেটা আমরা শুনবো সেটাও খুব চমৎকার, আশা করি সেটাও ভালো লাগবে। ছোয়া লিখেছে আমার সত্যজিৎ রায় স্টোরি অনেক ভালো লাগে, আই লাইক এন্ড আই লাভ কুয়াশা। সাগর লিখেছে সাবার থেকে, এটাকে লিখেছে খোদা কথা দমজি, এটা কিরকম নাম। শামিন আপি অনেক দিন পরে শুনছি, অনেক ভালো লাগছে আবার ভয়ও লাগছে। ফয়জুর লিখেছে আপু কেমন আছো, আপু তোমাকে অনেক থ্যাঙ্কস এরকম একটা শো করার জন্য, ঠিক আছে। শরীয়তপুর থেকে রিদমন লিখেছে, হাই শারমিন আপু, আমি ও আমার ছোট ভাই মাঠে বসে শুনছি, খুব মজা লাগছে, অনেক ধন্যবাদ মাঠে বসে শুনবার জন্য। বাতেন লিখেছে, মোহাম্মদ বাতেন হাওলাদার লিখেছে পটুয়াখালী থেকে, গল্পটা ভালো লাগছে। আচ্ছা, চিটাগং থেকে রিক্তা লিখেছে, হে আপু কুয়াশা শুনতে আমার খুব ভালো লাগে। রাহেন লিখেছে পলাশ থেকে, নাইস স্টোরি সিলেকশন ফ্রম সত্যজিৎ রায়। আন শেলি লিখেছে, আই এম নট এট হোম নাও বাট আই নেভার ফরগেট ইউ অ্যান্ড ইয়র কুয়াশা, লাভ ইউ, আই লাভ ইউ টু আন শেলি। লিটন লিখেছে, আপনি এখন যদি শুনতেও না পারেন আপনি ডাউনলোড করে কালকেই শুনতে পারবেন। লিটন মাহমুদ লিখেছেন কুয়াশা ভালো লাগছে। উষা লিখেছে ফার্মগেট থেকে, বেশ হরর একা শুনছি। পারভেজ লিখেছে উত্তরা থেকে, আপু আজকের কুয়াশা কি ভৌতিক হবে, অপেক্ষা করো, প্রথম দুটো তো খুবই ভয় ছিল, কুয়াশা মানে ভয়, কুয়াশা মানে রহস্য, এটুকু বলতে পারি, কুয়াশা মানে সত্য ঘটনা, কোন রহস্য মরা সত্য ঘটনা। মুক্তি লিখেছে কাহিনী স্মল বাট মজার, কাহিনী যদি ভালো হয় সেটা স্মল না বিগ সেটা খুঁজতে যাওয়া আমার মনে হয় ঠিক না। জেরিন লিখেছে দক্ষিণ গাঁও থেকে, আপনি আমার বেস্ট ফ্রেন্ড তাকিয়া, তোমাকে শুনছি, ওকে হাই বলে দাও, হাই তাকিয়া। জেসি লিখেছে আপু আই লাভ সেতু, প্লিজ টেল হিম, আচ্ছা সেতুকে বলবো। হাফিজ লিখেছে কুয়াশা যেন ভৌতিক হয়ে গেল, যে আপা ভয়ে না অসম, আমি লেখাটা ঠিক বুঝতে পারলাম না কি আসলে বলতে চেয়েছো তুমি। মোহাম্মদ বোরহানউদ্দিন লিখেছেন হাতিয়া থেকে, আই লাভ মাই কুয়াশা। আমি মুন্নি মহেশখালী থেকে বলছি, আজকের কুয়াশার প্রথম পার্টটা যেভাবে গুড নাইট দিয়েছে তা শুনে আমি সত্যি ভয় পেয়েছি আপু, দেখো রাতে ঘুমাতে পারো কিনা। রেডিও লিখেছে, রেডিও, আচ্ছা শুরুতে রেডিও লিখেছে কেন ভাই, শুরুতে আমি কখনো রেডিও লিখতে আমরা কেউই বলি না, আমরা বলি এবিসি লিখেছে ওটা একটা স্পেস দিতে। যাই, টঙ্গী গাজীপুর থেকে লিখেছে মোহাম্মদ সুমন, শামির আপু কেমন আছো, আমি ভালো আছি। রাকিব লিখেছে মিরপুর থেকে, শামির আপু প্লিজ এবিসি অফিসটা কোথায়, অ্যাড্রেসটা সেখানে গিয়ে, আচ্ছা এবিসি অফিসটা হচ্ছে কারওয়ান বাজারে, আমি একটু আগে বলেছি ঠিকানাটা। আমিনুর খান বঙ্গবাজার থেকে লিখেছে, আপু কুয়াশা শুনে ভয় লাগছে ভালোও লাগছে। সৈনিক লিখেছে, সৈনিক মোহাম্মদ রহিম লিখেছেন কক্সবাজার পেকুয়া থেকে, আপু বৈশাখ মাসের পাকা আমের শুভেচ্ছা। সিরাজুল ইসলাম কিশোরগঞ্জ থেকে লিখেছে গল্পটা ভালো লাগছে। রেডিও আলিফ হাসান লিখেছে, আলিফ হাসান নীলয় লিখেছে চাঁদপুর থেকে, আজকের সেকেন্ড স্টোরিটা অসম ছিল। ফার্মগেট থেকে শ্যামা লিখেছেন নতুন বন্ধু, স্বাগত শ্যামা। রেখা লিখেছে শারমিন, রিমা হত্যা মামলা কবে শোনাবে, মনিরের ফাঁসি হল নাকি যাবজ্জীবন কারাদণ্ড হল কিছুই শুনিনি, অনেক আগের কথা। আমার মনে হয় রেখা আপনি কুয়াশার বোধে নিয়মিত শ্রোতা নন, অথবা আমি জানি না আপনি হঠাৎ এই কথাটা লিখেছেন কেন। রিমা হত্যা মামলার কাহিনী কিন্তু আমরা অনেক আগেই সম্প্রচার করে ফেলছি, আমরা পুরো প্রচার করেছি কিনা সেটা মনে পড়ছে না, তবে আপনি চাইলে পুরো কাহিনীটাই শুনতে পারবেন। আর যেটা বললাম আমাদের সংগ্রহশালায় গিয়ে, সেক্ষেত্রে আপনাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে ABC রেডিও BD.FM এ গিয়ে লগ ইন করতে হবে, সেখানে আপনি রিমা হত্যা মামলা পেয়ে যাবেন। আর কণ্ঠ লিখেছে হাই শামিন আপু, আজকের গল্পগুলো রিয়েলি ইন্টারেস্টিং, খুব ভয় লাগছে, ক্যারি অন, চলো বহুদূর। থ্যাংক ইউ কণ্ঠ। তো ঠিক আছে, এই ছিল বন্ধুদের আজকে পাঠানো SMS। এই পর্যন্ত আরো SMS পাঠাতে থাকুন আপনারা, যে কোনো নাম্বার থেকে 2221 এই নাম্বারে। শর্মির সাথেই আছি, এরপরে চলে যাবো কুয়াশার মূল গল্পে। তার আগে জানিয়ে দিচ্ছি, চলছে বৈশাখে শুরু হওয়া 7 আপ আই ফিল আপ কনটেস্ট। আর 7 আপ হাতে যখন তোমার মন বলে আই ফিল আপ, তখন চাইলেই তুমি খুশি ছড়িয়ে দিতে পারবে সবার মাঝে। তাই দেরি না করে এখনই তোমার আই ফিল আপ মোমেন্ট শেয়ার করো 7 আপ বাংলাদেশ ফেসবুক পেজে, এবং সেই ছবি বা ভিডিওতে সর্বোচ্চ লাইক অর্জন করে জিতে নিতে পারো বালি ট্রিপ, কক্সেস বাজার ট্রিপ এবং স্মার্টফোন সহ আরো অনেক কিছু। সো স্প্রেড দ্য চিয়ার উইথ 7 আপ, মন বলে আই ফিল আপ। বিস্তারিত জানতে এখনই ভিজিট করো www.facebook.com/7upbangladesh পেজে। তো ঠিক আছে, চলে যাব আজকের কুয়াশার মূল গল্পে। আজকে কাহিনী পাঠিয়েছে আমাদের স্ক্রিপ্ট বিজয়ী মাহবুব জামান আশরাফি, প্রথম স্ক্রিপ্ট বিজয়ী আমাদের। তার পুরস্কার আমাদের কাছে রইল, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আশা করছি সে তার পুরস্কার গ্রহণ করবে আমাদের কাছ থেকে খুব শীঘ্রই, এবং খুব শীঘ্রই তাকে আমরা ডেকে নেব ABC রেডিওতে কুয়াশার যে কোনো পর্বে। তো ঠিক আছে, আজকে তিনি যে গল্পটা পাঠিয়েছেন সেই নামটা একদম শেষ করে তার কাহিনীর নামটা বলবো, এখন নামটা বলছি না। তো চলে যাচ্ছি আমরা মূল গল্পে, সঙ্গেই থাকবেন। আবারও বলছি, লিখে পাঠাবার ঠিকানা যেখানে মোবাইল থেকে 221, এবং আরজে শর্মিনের ফ্যান পেজ এবং ABC ফ্যান পেজ আপনি লিখতে পারেন। আজিজ সাহেব যখন বাসায় এলেন তখন রাত 9টা বাজে। অনেকক্ষণ কলিং বেল চাপছেন কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তার ছেলে তন্ময় নিশ্চয়ই ঘুমোচ্ছে। বেশ কিছুক্ষণ বেল চেপে চুপে তিনি হতাশ হলেন। আচ্ছা ব্যাপারটা কি? তন্ময় নাম্বারে ফোনও দিলেন, বাড়িতে নেই নাকি?
আজকালকার ছেলেপুলেগুলো যে কি হয়েছে, রাত 9টায় বের হতে হয়, কিন্তু একই ফোন বাজছে, ভেতর থেকে শব্দও পাওয়া যাচ্ছে। নিশ্চয় টয়লেটে গেছে, তা না হলে ফোন ধরবে না কেন? কিন্তু টয়লেটে করছেটা কি? তন্ময়, হ্যাঁ তন্ময়, সমস্যা তো।
আজিজ সাহেবের দরজা ধাক্কানো ও চিৎকার চেঁচামেচিতে পাশের ফ্ল্যাটের রফিক সাহেব বের হয়ে এলেন।
আজিজ সাহেব, কি ব্যাপার ভাই? ছেলেটা দরজা খুলছে না, কি করি বলুন তো? আবার ভেতর থেকে মোবাইলে শব্দও পাচ্ছি, কি বলেন? কতক্ষণ হলো? এই তো ঘন্টাখানেক হবে। বলেন কি এতক্ষণ? দাঁড়ান দাঁড়ান, আমি থানায় ফোন দিচ্ছি, আর হাতুড়ি আছে কিনা দেখছি, আপনি শান্ত হন। তন্ময়!
পুলিশ এলো, দরজাও ভাঙা হল, কিন্তু আজিজ সাহেবের ছেলে তন্ময় কোথাও নেই। তার স্কুল ব্যাগ আর মোবাইলটি পড়ে আছে ও নিজেরই রুমের দরজার সামনে। এ যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের ফিরে আসা। আজ থেকে 3 বছর আগের কথা, অফিসের একটা কাজে চিটাগং যাচ্ছিলেন আজিজ সাহেব। রাত তখন 3টা বাজে, মোবাইলটা বিকট শব্দে বেজে উঠে। সাধারণত আজিজ সাহেব ঘুমোতে যাবার আগে মোবাইলটা বন্ধ করে রাখে, কিন্তু কেন যেন আজ তা করেনি। ফোনটা রিসিভ করে শান্ত একটা গলা শুনতে পেলেন আজিজ সাহেব। গলাটায় অশুভ সংবাদের আভাস বহন করছে। কাঁপা কাঁপা গলায়,
দুলো ভাই, পাশে একটু সমস্যা হয়েছে, তুমি ভোর ভোর সাথে সাথে রওনা দিও।
কি কি হয়েছে? তন্ময় অসুস্থ?
আর কথা বলার শক্তি পেল না শান্ত, সাহসই কুলোচ্ছে না। যা ঘটেছে তা ভয়ঙ্কর। ওর বোন রুনু আর নেই, তার নিথর দেহটা সোফায় এলিয়ে পড়ে আছে। যেন বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। পরদিন দুপুর নাগাদ যখন আজিজ সাহেব বাসায় পৌঁছলেন, বাড়ির সামনে মানুষ গিজ গিজ করছে। উনি যা বোঝার বুঝে নিয়ে দৌড়ে ছুটে তিনতলায় উঠে দেখলেন রুনু একটা কফিনে সাদা কাপড়ে মোড়ানো। রুনুর মুখে একটা গভীর দুঃখের ছায়া। সারাটা দুনিয়া যেন বন বন করছে আজিজ সাহেবের, চিৎকার করে কাঁদতে থাকলেন তিনি। কিন্তু রুনু না ফেরার দেশে চলে গেছে, জ্ঞান হারালো আজিজ সাহেব। সবাই আজিজ সাহেবের মাথায় পানি দিলেন। যখন জ্ঞান ফিরল, তন্ময়কে দেখে আবার প্রবল কান্নায় ভেঙে পড়লেন তিনি। তন্ময় সরাসরি বলল,
বাবা, মাকে কেউ মেরে ফেলেছে, নিশ্চয়ই কেউ মেরে ফেলেছে।
তন্ময়ের কথা যেন বোমা ফাটাল। তীক্ষ্ণ একটা গুঞ্জন উঠল সবার মাঝে, মুখ চাওয়াচাওয়ি করল সবাই। তারপর একদম নিরবতা, যেন একটা পিঁপড়া নড়লেও শোনা যাবে।
বাবা, এগুলো কি বলছিস তুই?
বাবা, রাত একটার সময় আমি ড্রয়িং রুমের শব্দ পাই, পরে মনে করি মা কিছু করছে, পানি খাচ্ছে। কিছুক্ষণ পর দরজা লাগানো শব্দ পাই, আমি ভাবলাম কি ব্যাপার। ঘুমে যেয়ে দেখি মা সোফায় বসে আছে, আমি ভাবলাম ঘুমোচ্ছে নাকি, দরজাটাও লক করা নেই। মাকে ধাক্কালাম, মা ওঠো, বিছানায় যাও, দরজা লক করো নাই কেন? মা কিছুই বলছে না, নড়ছেও না। আমি ভাবলাম মা বোধহয় আমার উপর রাগ করেছে, আজ বাসায় দেরি করে এসেছি, শান্ত মামার সাথে ঘুরতে গিয়েছিলাম, আসতে সন্ধ্যা হয়ে গেছে, মা খুব বকেছে ওনাকে, আমাকে, তাই বোধহয় কথা বলছে না। কিন্তু মা মা কথা বলে না কেন বাবা?
তার পরের ঘটনা ঘটল খুবই দ্রুত। প্রতিবেশী পুলিশ অফিসার রফিক সাহেব আজিজ সাহেবের বাসাতেই ছিলেন। তিনি আজিজ সাহেবের দিকে এগিয়ে গিয়ে বললেন, আজিজ সাহেব, আমি খুবই দুঃখিত, লাশটা পোস্টমর্টম করাতে হবে। লাশ পোস্টমর্টম করানো হল। রুনুর শরীরে অতি মাত্রায় ট্র্যাঙ্কুলাইজারের চিহ্ন পাওয়া গেল। বলে রাখা ভালো, এই ট্র্যাঙ্কুলাইজার ব্যবহার করা হয় হিংস্র কোনো পশুকে দুর্বল করার জন্য অথবা কোনো ক্ষেত্রে ঘুম পাড়িয়ে দেবার জন্য। তারপর কয়েক মাস ধরে ইনভেস্টিগেশন চলল। আজিজ সাহেবের ব্যবসায়িক শত্রু আছে কিনা তা যাচাই করা হল। তারপর শেষে কাউকে না পেয়ে সন্দেহ গেল রুনুর চাচাতো ভাই শান্তুর দিকে। শান্তু আর রুনুর বেশ একটা বন্ধুত্ব ছিল একসময়। অনেক আত্মীয় স্বজন কানাঘুষা করতে শুরু করল যে শান্তু নাকি রুনুকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রুনু কখনোই ওভাবে দেখেনি শান্তুকে। ছোটবেলার বন্ধু ছিল দুজন, তাই সম্পর্কটা ওভাবেই রাখতে চেয়েছিল রুনু। আর সবচেয়ে যে বড় কারণটা পাওয়া গেল, তাহলে রুনু আর শান্তুর মাঝে খুনের রাতে ঝগড়া হয়েছিল, তাদের মধ্যে বাকবিতণ্ড হয়েছিল। বাকবিতণ্ড বললে একটু ভুল হবে, রুনু ভীষণ রেগে গিয়েছিল শান্তুর উপর। শান্তকে রুনু বলেছিল যে তার ছেলেকে নাকি শান্তু নষ্ট করে ফেলছে। যখন তখন শান্ত তার ছেলেকে এদিক সেদিক নিয়ে যায়, প্রায় রাত করে বাড়ি ফিরে, তাই তার বাসায় আসতে নিষেধ করে দিয়েছিল রুনু। এমনকি তন্ময়ের সাথে যোগাযোগ পর্যন্ত রাখতে মানা করেছিল। বলে রাখা ভালো, শান্তর কিছু উচ্ছৃঙ্খল বন্ধু বান্ধব ছিল, তাই রুনু স্বভাবতই চাইত না তার ছেলের ওপর তাদের প্রভাব পড়ুক। খুনের ঠিক দুই দিন পর গ্রেফতার হল শান্ত। 7 দিন রিমান্ডেও ছিল, কিন্তু সত্যিকার অর্থে পুলিশের হাতে শক্ত কোনো প্রমাণও ছিল না যে শান্ত খুনটা করেছে। আর শান্তকে কেউ খুন করতেও দেখেনি, শান্ত মেসে থাকে, আর মেসের কেউ ওই রাতে ওকে বাইরেও যেতে দেখেনি। মেসের মেম্বাররা অবশ্য জিজ্ঞাসাবাদের সময় বলেছে তারা নিজ নিজ রুমে ঘুমিয়েছিল, শান্ত বের হয়েছে কিনা তা তারা বলতে পারবে না। তবে রাত 11:30 দিকে শান্ত রুমের বাতি নিভে যেতে দেখেছে তারা। যে দুজন মেস মেম্বার আছে তারা নিজেরা ঘুমোতে যাওয়ার আগে আর কোনো সাড়া শব্দ পায়নি। তবে তারা এটা স্বীকার করেছে যে রাত 2টার দিকে শান্ত নাকি ওদের বলে বেরিয়ে যায় যে ওর বোনের বাসায় নাকি কি সমস্যা হয়েছে, এক্ষুনি যেতে হবে। তবে শান্ত পরে এটা এক্সপ্লেইন করে যে রাত 2টার দিকে তন্ময় ওকে ফোন করে বলে, মামা এক্ষুনি বাসায় আসো, মায়ের কি যেন হয়েছে মা নড়ছেও না, কোনো কথাও বলছে না। অন্যদিকে কথায় আছে 90% সময় হাজবেন্ডরাই খুন করে। আবার প্রায় দেখা যায় যে খুন করেছে সে দেশের বাইরে আছে অথবা শহরের বাইরে আছে। পরে দেখা যায় সে আসলে যায়নি, খুন করে দিব্যি ভাব নেয় যেন সে কিচ্ছুই জানে না। কিন্তু সমস্যা হলো রুনুর হাজবেন্ড সত্যি সত্যিই চিটাগং ছিল, তাকে তার ব্যবসায়িক মিটিং এ দেখেছেও সবাই। আজিজ সাহেবের মিটিং শেষ হয় রাত 9টা নাগাদ। তিনি হোটেল রুমে চেক ইন করেছেন 9:21। তারপর তো তিনি আর চিটাগং থেকে রাত 2টার মাঝখানে এসে খুন করে যাননি, এটা তো সম্ভব না। কিন্তু শেষমেশ পুলিশ এই সিদ্ধান্তে উপনীত হলো যে খুনটা পরিচিতই কেউ করেছে, কিন্তু কে খুন করেছে আজ অবধি তার কোনো কুল কিনারা হয়নি। ভাবা যায় আজিজ সাহেব আর তার ছেলে কতটা মানসিক চাপে জীবন কাটিয়েছে গত 3টা বছর, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কাকে বিশ্বাস করবে তারা? তবে পরিচিত কেউই যে খুনটা করেছে তাতে কোনো সন্দেহ নেই। প্রমাণের অভাবে শান্তকে ছেড়ে দেওয়া হল। তার কয়েক মাস পরই শান্ত দেশের বাইরে চলে যায়। যাওয়ার আগে অবশ্য সাহস করে শান্ত একবার গিয়েছিল তন্ময়ের সাথে দেখা করতে। তন্ময়কে সে খুব ভালোবাসত। শান্ত ভেবেছিল আজিজ সাহেব হয়তো বাসাতে তাকে ঢুকতেই দেবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে। কিন্তু আজিজ সাহেব ছিলেন অমায়িক মানুষ, শান্তকে দেখে জড়িয়ে ধরে কেঁদেছেন অনেকক্ষণ। সত্যি কথা বলতে কি, যদিও পুলিশ শান্তকে গ্রেফতার করেছিল, কিন্তু আজিজ সাহেব নিশ্চিত ছিলেন কাউকে যদি বিশ্বাস করা যায় তবে সেটা শান্ত। ও কিছুতেই এ কাজ করতে পারে না।
শান্ত, আমি খুব লজ্জিত আমাদের জন্য তোমাকে এইভাবে অপমানিত হতে হলো। আমি ওদের বলেছি শান্ত এই কাজ করতেই পারে না, ও আমাদের সবচেয়ে বিশ্বস্ত।
আরে দুলাভাই রাখেন তো, আপনি যদি আমাকে সন্দেহও করেন তাতে আমি কিছু মনে করব না। আপনি যে কষ্টে আছেন সেটা আমি কল্পনা করতেও কষ্ট পাই। আপনার বা পুলিশের উপর আমার কোনো রায়।
This track was downloaded from fusionbd.com.
তারা তাদের কাজ করেছে, বাদ দেন।
ভাই রাগ নেই বলছো, কিন্তু তুমি তো রাগ করে দেশ ছেড়েই চলে যাচ্ছ।
দুলাভাই, এই দেশের মানুষ অনেক ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনো সমস্যা রয়েই গেছে। আমি পাড়া মহল্লায় চলাফেরা করতে পারি না, মানুষ কানা ঘুষা করে, আমার ভীষণ লজ্জা লাগে, মানুষ ভাবে আমি প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছি। সমস্যা নেই দুলাভাই, বাইরে আমি ভালো থাকব। আপনাদের যত দেখব ততই আমার আপার কথা মনে হবে, দুঃখ বাড়বে। আপা কিন্তু শুধু আমার বোন না, আমার ছোটবেলার খেলার সাথী। দেশ না ছাড়লে আমার জীবন চালানো কষ্টকর হয়ে যাবে।
শান্ত, তুমি তো দেশ ছেড়ে বাঁচবা, কিন্তু আমি কি করব বলো? এই ছেলেটাকে দেখলেই ওর মার কথা মনে পড়ে। এই যে ঘর বাড়ি দেখো, সব রনুর নিজের হাতে গোছানো। এই যে সোফাটা দেখেছো, মানে তুমি যেখানে বসে আছো এখন সেখানে আমি আর রনু চিটাগং যাওয়ার কিছুদিন আগের রাতে গল্প করেছি মাঝরাত পর্যন্ত। ওর জন্য কি কি আনতে হবে তা কড়া করে বলে দিচ্ছিল আমাকে। একসময় গল্প করতে করতে বৃষ্টি নামল। এই যে জানালাটা আছে না, এই যে এটা দিয়ে আমাদের গায়ে পানি নেমে আসছিল। জানালাটার একটা কাঁচ ভাঙা, কত বকুনি খেয়েছি। সেদিনও বকুনি খেলাম, ওকে প্রমিস করলাম বাড়ি ফিরেই এটা ঠিক করব। আর রনু বলল,
ও ভালো কথা, বাসায় কিন্তু কোনো ছাতা নেই, তুমি ছাতা নিয়ে আসবা। আর জানো তো বার্মিস ছাতাগুলো খুব সুন্দর হয়।
কয়টা আনবো?
দুইটা এনো।
তুমিও চলো না।
না, তন্ময়ের পরীক্ষা, আর তুমি করবা কাজ আর আমাকে টাইমও দিবা না, আমি জানি না। আর এই গরমে কোথাও যাব না, তুমি বরং আমাকে শীতে নিয়ে যেও, ওকে?
আমার মাঝে মাঝে মনে হয় রুনুকে যদি আরেকটু চাপ দিয়ে নিয়ে যেতাম।
কথাটা বলতে বলতে কেঁদে ফেললেন আজিজ সাহেব। শান্তর মনে হলো না, এই দুঃখ ওর পক্ষে সহ্য করা সম্ভব না, তাকে দূরে চলে যেতে হবে, অনেক দূরে। তারপর 3 বছর পরের কথা, আজই সে পুরো শহর তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও নেই তন্ময়, যেন গায়েব হয়ে গেছে ছেলেটা। প্রথমে ওয়াইফ, এখন তার একমাত্র সম্বল ছেলেটাকে হারিয়ে বিমর্ষ হয়ে পড়েছেন আজিজ সাহেব। প্রায় দুপুর গড়িয়ে বিকেল নামতে লাগলো, পুলিশ কোনো কুল কিনারা করতে পারছে না।
রফিক সাহেব, কি হচ্ছে এসব? আমার ছেলেটাকে প্লিজ খুঁজে দিন, যত টাকা লাগে আমি দেব, প্লিজ তাও আমার ছেলেটাকে ফিরিয়ে দিন।
ভাই আপনি শান্ত হন, আপনার ছেলেকে খুঁজতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
রাগে ফেটে পড়লেন আজিজ সাহেব।
ছাতা করছেন আপনি, গত 3 বছরে আমার ওয়াইফের খুনিটাকে ধরতে পেরেছেন আপনারা? আমার ছেলেকে চাই, আজকের মধ্যেই চাই, যেভাবেই পারেন রফিক সাহেব প্লিজ আমার ছেলেকে ফিরিয়ে দিন।
আজিজ সাহেব প্লিজ শান্ত হন, আমি তো শুধু একজন পুলিশ অফিসার নই, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী। আপনি যেমন তন্ময়কে ভালোবাসেন, আমিও তন্ময়কে তেমনই আদর করি, আমি যা পারি করছি।
রফিক সাহেব প্লিজ দেখেন।
তন্ময়কে খুঁজে না পাওয়ার ঠিক 2 দিন আগের কথা। 2 দিন হলো দেশে ফিরেছে শান্ত, ইচ্ছে করেই ঢাকায় যায়নি। সেই ভয়ঙ্কর স্মৃতি আজও ভুলতে পারেনি শান্ত, তাই ঢাকার ওদিকটায় যেতে চায় না। অনেক পুরনো স্মৃতি জেকে ধরবে সেই ভয়। বিমানে করে সোজা নেমেছে চিটাগংয়ে, তারপর একটা গাড়ি ভাড়া করে চলে এসেছে কক্সবাজার। মজার ব্যাপার হচ্ছে, দেশে থাকতে আগে কখনো আসেনি ও কক্সবাজার। পায়ের জুতো খুলে সমুদ্রের পাড় ধরে হাঁটছে শান্ত। সেদিনও সমুদ্রের ঢেউ চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছিল, নোনাবালি তীর ধরে বহু বহু দূর হেঁটেছিল, আর তখন কানের পাশে বাজছিল, আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে। তখনও ভাবছিল সবই তো হল, কিন্তু ডানা মেলা গাঙচিল কোথায়, আর কতদূর হেঁটে গেলে গাঙচিলের দেখা পাওয়া যাবে। এসব ভাবতে ভাবতে এক অদ্ভুত জিনিস চোখে পড়ল তার, একটা অজানা ভয় ওকে জেকে ধরল, সাথে একটা অপরাধ বোধ। এক্ষুনি যেতে হবে ঢাকায়, একটা অসমাপ্ত কাজ তাকে শেষ করতে হবে। রাত 9টা বাজে, এখন পর্যন্ত তন্ময়কে পাওয়া যায়নি। আজিজ সাহেব সোফায় শুয়ে আছে, পাশে তার মোবাইল ফোন, তিনি ফোনটার দিকে বারবার তাকাচ্ছেন। একটা ফোনের আশায় গত 2 ঘন্টা ধরে তিনি অপেক্ষা করছেন, হয়তো এক্ষুনি পুলিশ ফোন করে বলবে, আজিজ সাহেব আপনার ছেলেকে পাওয়া গেছে। আরে তেমন কিছু না, রাগ করে বাসা থেকে চলে গিয়েছিল, আপনি এক্ষুনি থানায় এসে নিয়ে যান ওকে। ফোন বাজার আশায় ছিলেন, ফোনটাও বাজল, রফিক সাহেবই করেছে। রফিক সাহেব বললেন,
আজিজ সাহেব একটু থানায় আসুন, আপনার ছেলেকে পাওয়া গেছে।
থানায় গিয়ে রফিক সাহেব দেখলেন তার ছেলে মাথা নিচু করে বসে আছে, তার পাশে শান্ত বসা। কিছুটা অবাক হলেন আজিজ সাহেব।
বাবা কোথায় ছিল তন্ময় এতদিন, কোথায় ছিলি?
আজিজ সাহেব আসুন বসুন, একটু কথা আছে।
কি ব্যাপার ভাই বলুন তো, কোথায় ছিল তন্ময়?
আজিজ সাহেব আপনার ছেলে আসলে এতক্ষণ আমাদের কাস্টডিতে ছিল, কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, যদিও মাইনরদের বাবা মা বা উকিলের সামনে ছাড়া জিজ্ঞাসাবাদ করা নিষিদ্ধ, কিন্তু আমার কোনো উপায়ও ছিল না।
কি বলছেন আপনি এসব, আমি এদিকে টেনশনে মরছি আর আপনি ফাজলামি করছেন? কি করেছে আমার ছেলে বলুন, কি করেছে? আপনাদের নামে আমি কমপ্লেইন করব, পেয়েছেন নাকি? রফিক সাহেব আপনাকে আমি বন্ধু ভেবেছিলাম।
সেটা একটা প্রশ্ন বটে, কিন্তু তার আগে আসেন একটু পেছনে যাই, আপনার স্ত্রী খুন হওয়ার কেসটা একটু ঝালিয়ে নেই, কি বলেন?
মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না।
সবই বুঝবেন ভাই, একটু ধৈর্য ধরেন। কেসটার কিছু ফ্যাক্টস আমি আপনাকে বলছি। রুনু নিজে দরজা খুলেছে, ফোর্স এন্ট্রির কোনো আলামত পাওয়া যায়নি। নাম্বার 2, ড্রয়িং রুমে কোনো স্ট্রাগলের চিহ্ন নাই। অপরিচিত কেউ খুন করলে তা অবশ্যই থাকার কথা, রুনু নিশ্চয়ই নীরবে তাকে খুন করতে দিত না। নাম্বার থ্রি, তন্ময় কোনো চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায়নি, শুধু শুনেছে টুংটাং কিছু শব্দ আর দরজা লাগানোর শব্দ। রুনুর ঘাড়ের পেছনের দিকে সিরিঞ্জ নিডিলের চিহ্ন পাওয়া গেছে। এ থেকে প্রমাণিত হয় যে খুনটা পেছন থেকে তাকে সিরিঞ্জের মাধ্যমে পুশ করে করা হয়েছে, আর সম্ভবত করার আগে মুখ চেপে ধরা হয়েছিল, আর রুনু তখন সোফাতে বসেছিল। আর তার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে একজন বসে থাকলেই তার ঘাড়ে অমনভাবে শুই ঢোকানো সম্ভব, আর তা না হলে যে কাজটা করেছে সে ভীষণ লম্বা। একজন মানুষের ঘাড়ের নাগাল পাওয়া খুব সহজ কাজ নয়, কারণ রুনু বেশ লম্বা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দাঁড়িয়ে থাকলে ট্রাঙ্কুলাইজার দেওয়ার সাথে সাথে মানুষ পড়ে যেত এবং হাতে পায়ে কিংবা মাথায় ব্যথার চিহ্ন থাকত।
সবই তো জানা, কিন্তু এখন এসব কেন? আর আমার ছেলেকে আটকে রেখেছেন কেন?
আটকে রাখার কারণ তো নিশ্চয়ই আছে, আমরা নির্দোষ মানুষকে আটকে রাখি না।
কি বলতে চাইছেন আপনি? আমার ছেলে খুন করেছে? অসম্ভব।
সত্যি কি অসম্ভব? ভেবে দেখুন আজিজ সাহেব, মা ওকে বকেছিল, সবার অ্যালিবাই আছে, শুধু আপনার ছেলের নাই।
কি বলছেন এসব? মাকে হত্যা? আমার ছেলে অমন না। শান্ত, তুই বোঝা।
দুলা ভাই, আমি এসবে জড়াতে চাই না।
তুই জড়াতে চাস না মানে? এই, তুই না দেশের বাড়ি ছিলি, তুই এখানে কি করছিস? ও, এর পেছনে তোর হাত আছে, বদমাস। আমার একমাত্র সম্বল কেড়ে নিতে চাচ্ছিস তুই?
আজিজ সাহেব, শান্ত হন, আপনার ছেলে কনফেস করেছে।
কি কনফেস করেছে?
রফিক সাহেবের কথায় যেন বোমা ফাটল। তন্ময় ডুকরে কেঁদে উঠল। দুজন কনস্টেবল এসে তন্ময়কে নিয়ে গেল। শান্তর চোখেও পানি, আর ওদিকে ডুকরে ডুকরে কেঁদে উঠছেন আজিজ সাহেব। কাঁদতে কাঁদতে যখন বেরিয়ে যাবেন তখন রফিক সাহেব বললেন,
আজিজ সাহেব একটু বসুন, কথা আছে।
আর কি চাই আপনাদের? কি বলার আছে বলুন।
আজিজ সাহেব, আপনার ছেলেকে একভাবে বাঁচিয়ে দেয়া যায়।
কি বলতে চাইছেন আপনি, একদম পরিষ্কার করে বলুন।
এই ধরেন, আপনি যদি বলেন খুনটা আপনি করেছেন, তাহলে আপনার ছেলেকে আমরা ছেড়ে দিলাম আর আপনাকে গ্রেপ্তার করলাম।
মানে কি বলছেন এসব?
কি বলছি? খুব সোজা, আমি আপনাকে একটা অপশন দিলাম, এক মিনিট সময় ভেবে দেখুন, নেহায়েতই বন্ধু বলে আর আপনার ছেলেটাকে ভালোবাসি বলেই এই অফার দিলাম।
রফিক সাহেব, আপনি কি পাগল? পুলিশ নাকি অন্য কিছু?
আরে রাখেন, আরে রাখেন আপনার ধানায় পানায়। আপনার মতো মানুষ নরকের কীট, নিজের স্ত্রীকে হত্যা করেছেন কোল্ড ব্লাডে, আপনার হত্যার দায়ে আপনার ছেলে জেলে যাচ্ছে। আপনাকে আমি একটু সুযোগ দিলাম, আপনি কত নিষ্ঠুর হতে পারেন আমি তাই দেখছিলাম। আপনিই খুনি, হ্যাঁ আপনিই খুন করেছেন।
বন্ধুরা, আমরা শুনছিলাম আজকের কুয়াশার মূল গল্পের প্রথম পর্ব, এবং খুব একটা অদ্ভুত জায়গায় শেষ হয়েছে। খুব ইন্টারেস্টিং আজকের কাহিনী। আমরা শুরুতে দেখেছি রুনু নামে একজন মহিলা খুন হয়েছেন, যে কিনা শান্ত নামে একটি ছেলের মা এবং আজিজ সাহেবের স্ত্রী। এবং তার খুন নিয়ে প্রথম দিকে একটা অদ্ভুত রকমের রহস্য দেখতে পাচ্ছে, এবং সেই রহস্যের জট খুলতে খুলতে খুলছে না। এবং অনেকেই লিখে পাঠিয়েছেন কে খুন করেছে, কেউ লিখেছে শান্ত, কেউ লিখেছে তার ছেলের নাম তন্ময়, বিভিন্ন জন আজিজ সাহেবের নামও লিখেছেন, কেউ কেউ ভুলে রফিক সাহেবের নামও লিখে পাঠিয়েছেন। তো যা কে খুন করেছে আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না, সবই প্রেডিকশন। এবং অদ্ভুত একটা জায়গায় প্রথম পর্ব শেষ হয়েছে, তো আমরা পরের পর্ব চলে যাবো এর পরপরই। তার আগে জানিয়ে দিচ্ছি, চলছে বৈশাখে শুরু হওয়া সেভেন আপ আই ফিল আপ কনটেস্ট। আর সেভেন আপ হাতে যখন তোমার মন বলে আই ফিল আপ, তখন চাইলেই তুমি খুশি ছড়িয়ে দিতে পারবে সবার মাঝে। তাই দেরি না করে এখনই তোমার আই ফিল আপ মোমেন্ট শেয়ার করো সেভেন আপ বাংলাদেশ ফেসবুক পেজে, এবং সেই ছবি বা ভিডিওতে সর্বোচ্চ লাইক অর্জন করে জিতে নিতে পারো বালি ট্রিপ, কক্সবাজার ট্রিপ এবং স্মার্টফোন সহ আরো অনেক কিছু। সো স্প্রেড দ্য চিয়ার উইথ সেভেন আপ, মন বলে আই ফিল আপ। বিস্তারিত জানতে এখনই ভিজিট করো www.facebook.com/7upbangladesh পেজে। আর আমি চলে যাব আজকের কুয়াশার মূল গল্পের পরের পর্বে, অর্থাৎ শেষ পর্বে। এবং এই গল্পটি পাঠিয়েছেন আমাদের শ্রোতা বন্ধু, তার নাম হচ্ছে মাহবুব জামান আশরাফি, এবং তিনি আজ প্রথম স্ক্রিপ্ট বিজয়ী। আমাদের যে স্ক্রিপ্ট
কন্টেস্ট প্রতিযোগিতা হচ্ছে সেটা তো ঠিক আছে, আমরা পরের অংশটা শুনে ফেলি, তারপর ফিরে এসে কথা বলছি। আমাকে লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে পাঠাতে পারেন, আরজি শারমিনের ফ্যান পেজও লিখে পাঠাতে পারেন। এছাড়া রয়েছে এবিসি রেডিও ফ্যান পেজ, আরজি শারমিন আছে সাথে, সঙ্গেই থাকবেন। ভেতরের ভয়ঙ্কর মুখোশটা বেরিয়ে এলো আজিজ সাহেবের, একটু হেসে উঠল। বিমর্ষতার ভেঙে পড়া ভাবটা এখন আর নেই।
কি প্রমাণ আছে? কিচ্ছু প্রমাণ করতে পারবেন না, আমি নির্দোষ। ওই সময় আমি চিটাগং ছিলাম।
এটাই আপনার রক্ষা কবচ আজিজ সাহেব, না হলে আপনাকেই প্রথম আমি গ্রেফতার করতাম। আর হ্যাঁ, 3 বছর পার হলেও প্রমাণ আমি পেয়েছি। শান্ত, তুমি বলবে নাকি?
বাইরে যাওয়ার আগে আপনার সাথে দেখা করতে এসেছিলাম, মনে আছে?
হ্যাঁ, তো কি হয়েছে?
বলছি, আপনি বলেছিলেন রুনু আপা আপনাকে কি কি আনতে হবে বলে দিয়েছিল। সেদিন রাতে বৃষ্টি নামল, রুনু আপা আপনাকে ভাঙা জানালা ঠিক করতে বলল, আর সেই সূত্রে তার মনে পড়ল যে বাসায় ছাতা নেই, বার্মিস ছাতা আনতে বলল আপনাকে।
আরে বাপ, তাতে হয়েছেটা কি?
এখানেই আপনার সর্বনাশ হয়েছে দুলাভাই, কারণ ওই মাসে মাত্র 2 দিন বৃষ্টি হয়েছিল, আর 2 দিনের একদিন যেদিন বৃষ্টি হয়েছিল সেদিনই রুনু আপা খুন হয়।
যাচ্ছে তাই বলবি না, নিশ্চয় তুই খুন করেছিস মিথ্যুক।
3 বছর পরে এসে কক্সবাজার যাই, ঢাকায় আসার কোনো ইচ্ছে হয়নি, কিন্তু কক্সবাজারে হাঁটতে হাঁটতে হঠাৎ বার্মিস ছাতা চোখে পড়ে, মনটা খুবই খারাপ হয়ে যায়। তোমার কাছে আপা যে শেষ জিনিসটা আবদার করেছিল তা হচ্ছে বার্মিস ছাতা। মনটা এত খারাপ হয়, অপরাধ বোধ হয়, আপার জানাজায় আমি যাইনি, যেতে পারিনি, কারণ তখন আমি রিমান্ডে। রাগে দুঃখে আমি পরেও আপার কবর যাইনি। সেদিন মনে হলো আমার না যাওয়াটাই ঠিক হয়নি, মাঝে মধ্যে আমি গেলে হয়তো আপার ভালোই লাগত, তাই ভাবলাম যাব, আপার জন্য সেই ছাতা বার্মিস ছাতা নিয়ে যাব। পরে ভাবলাম যাবই যখন, 3 বছর আগে যেদিন বৃষ্টি হয়েছিল সেদিনই যাব। ব্যাপারটা অনেকটা সিলি আর ছেলে মানুষই, কিন্তু আমি তো বরাবরই এমন, তুমি তো জানোই। 3 বছর আগে এপ্রিলে আপা খুন হয়, এখনো এপ্রিল, নিশ্চয় তার আগে কোনো একদিন হবে। আমি 3 বছর আগের এপ্রিলের ওয়েদার রিপোর্ট দেখা শুরু করলাম। অবাক করা বিষয় কি জানো, আমি কি পেলাম? ওই পুরো এপ্রিল মাসে মাত্র 2 দিন বৃষ্টি হয়েছে, একদিন আপা যেদিন খুন হলো সেদিন, আর একদিন আপা খুন হওয়ার 2 সপ্তাহ পর।
শান্তর কথাটা মুখ থেকে কেড়ে নিলেন যেন পুলিশ অফিসার রফিক সাহেব।
তাহলে আপনাকে ছাতা আনতে বলল কিভাবে আপনার ওয়াইফ, আর বৃষ্টি বা আপনি পেলেন কোথা থেকে?
দেখুন, কবে বৃষ্টি হলো না হলো তাতেই কি প্রমাণ হয় আমি খুন করেছি? আপনার কাছে কোনো প্রমাণ নেই, শুধু শুধু হ্যারাসমেন্ট করলে আমি আদালতে যাব। খুন তন্ময় করেছে এবং ও এটা কনফেসও করেছে।
আপা ছাতা আনতে বলেছিল ঠিকই, তবে সেটা তুমি চিটাগাং যাওয়ার আগে না, তুমি খুন করার আগে। সেদিন বৃষ্টি হচ্ছিল, আপা তোমাকে জানালা ঠিক করাতে বলেছিল, আর বলেছিল বাসায় তো ছাতা নেই, তুমি 2টো ছাতা এনো। কিন্তু বার্মিস ছাতার কথা তুমি কেন বলেছ আমি বুঝতে পেরেছি। তুমি চেয়েছিলে সুন্দর একটা গল্প সাজাতে, তোমাদের দাম্পত্য কলহ যাতে কেউ সন্দেহ না করে তাই ঢাকতে চেয়েছ। ভাঙা জানালা, বার্মিস ছাতা, একটা ক্রিয়েটিভ গল্প ছাড়া আর কিছুই নয়। সমস্যা হলো মানুষ মিথ্যা বলার সময় কিছু কিছু সত্যের আশ্রয় নেয়, সব মিথ্যাতেই কিছু সত্য থাকে, আর তুমিও তাই করেছিলে। ছাতা আনতে বলেছিল, জানালাও ভাঙা ছিল, সেদিন মিলিয়ে মিশিয়ে সেই গল্প ফেলেছিল।
একদম বাজে বকবি না শান্ত, আমার অ্যালিবাই আছে, আমি ওদিন চিটাগং ছিলাম।
না রফিক সাহেব, আমি স্বীকার করছি আমি খুব বাজে ইনভেস্টিগেটর, না হলে পানি এত দূর গড়াতো না। আপনি রাত 10:15 বাংলাদেশ বিমান ফ্লাইট 112 112 করে ঢাকায় পৌঁছান রাত 11:00। আমি যদি তখনই বিমানে এসেছেন কিনা চেক করতাম, আপনি এতদিন মুক্ত হয়ে ঘুরতে পারতেন না। সত্যি কথা কি আজিজ সাহেব, আপনার প্ল্যানটা ভালো ছিল। বিমানে কেউ এসে খুন করতে পারে, বাংলাদেশের কোনো পুলিশই এত দূর চিন্তা করতে পারে না। শান্ত সাহেব আমাকে গতকাল এসে পুরো ব্যাপারটা না বুঝালে আমি চেকই করতাম না। কিন্তু সমস্যাটা হলো, খুন তো আগে করেননি, অভিজ্ঞতার অভাবেই হয়তো কিছু ভুল করে ফেলেছিলেন। যেমন আপনার শব্দে তন্ময় জেগে গিয়েছিল, তা না হলে হয়তো সকালে ডেড বডি উদ্ধার করলে কেউ কিছু বুঝতোই না এটা খুন। দরজাটাও লাগাতে টাইম পাননি তন্ময় আসার ফলে, দরজাটা লাগিয়ে দিলে বুঝার কোনো উপায় ছিল না। শান্ত সাহেব আমার কাছে পুরো ব্যাপারটা বলায় আপনার ছেলেকে তখনই আমরা বাসা থেকে নিয়ে যাই, তাকে আপনাদের দাম্পত্য জীবন নিয়ে জিজ্ঞেস করি, করে শকিং একটা সত্য পাই। আপনারা প্রায়ই ঝগড়া করতেন, রুনু ম্যাডাম আপনাকে ছেড়ে চলে যাবেন বলে হুমকি দিত, তিনি চলে গেলে আপনি বিশাল সম্পত্তি হারাতেন, সেটা তো বলাই বাহুল্য। আপনার ছেলে হয়তো ভাবেইনি বাবা এমন করতে পারে, ভাবলে এগুলো আমরা আগেই জানতাম, তার ভুল সে চেপে গেছে। ক্লাস সিক্স এর বাচ্চার কি দোষ বলেন, বাবা মায়ের দিন ভালো যাচ্ছে না এসব কেউ বাইরে বলতে চায়? মোদ্দা কথা, আপনিই খুনটা করেছেন, 11টার দিকে ঢাকায় পৌঁছে 1টার মাঝে খুন করাটা কোনো ব্যাপার না, আর পরের দিন দুপুরের দিকে এসে একটা ভালো নাটক দিয়েছেন, ব্যাস। আপনার মতো মানুষ সমাজটাকে শেষ করে দিচ্ছে আজিজ সাহেব, নিজের ওয়াইফকে হত্যা করলেন, শেষ পর্যন্ত নিজের ছেলেটাকেও জেলে পাঠাচ্ছেন, ছি।
আপনাদের কাছে কোনো প্রমাণ নেই আমি খুন করেছি, সব আপনাদের বানানো, আমি নির্দোষ, কিচ্ছু প্রমাণ করতে পারবেন না আপনারা আদালতে, আমি নির্দোষ।
কনস্টেবলরা যখন আজিজ সাহেবকে হাজতে ঢোকাচ্ছিল তখনও চিৎকার করছিল আজিজ সাহেব, কোনো প্রমাণ নেই আপনাদের কাছে, আমি নির্দোষ। আর পাশের রুমে শান্ত আর তন্ময় নীরবে দাঁড়িয়ে কাঁদছিল।
মামা,
কি রে?
বার্মিশ্ছাতা মা খুব প্রিয় ছিল, আমি মা মারা যাওয়ার আগের বছর একটা বার্মিশ্ছাতা এনে দিয়েছিলাম মাকে, কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে এনেছিলাম, মা সেই ছাতাটাকে হারিয়ে ফেলে, খুব কষ্ট পেয়েছিল মা, আমি বলেছিলাম আবার গেলে 10টা ছাতা এনে দেব। মা, মা।
ডুকরে কেঁদে উঠল শান্ত আর তন্ময়, পেছনে রফিক সাহেবও হয়তো চোখে জল মুছছিল। শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী, খুবই চমৎকার গল্প। এবং আজকের গল্পটি যার গল্প, অর্থাৎ আজকে যে স্ক্রিপ্ট এবং মূল গল্প, তিনি আমাদের কুয়াশার প্রথম স্ক্রিপ্ট প্রতিযোগিতার প্রথম স্ক্রিপ্ট বিজয়ী, প্রথম বিজয়ী প্রতিযোগিতার প্রথম বিজয়ী মাহবুব জামান আশরাফি। তার গল্পের নামটি ছিল অশ্রু এবং বৃষ্টি। শুরুতে বলিনি কারণ নামটার সঙ্গে কিছুটা হয়তো অনেক মিল খুঁজে পেতে, সে কারণে সবশেষে নামটা বলি আমি। আর এই কাহিনীর নাট্যাংশ পরিচালনা করেছেন শাগুফতা আবেদ শাড়ি, আর এডিট করেছেন, পুরো কাহিনীটি এডিট করেছেন, অর্থাৎ শব্দ সাউন্ড এডিটর ছিলেন আমাদের খালিদ ভাই, সবসময় করে থাকে। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম বলে দিচ্ছি, জাহিদ, মেলু, সেতু, শাগুফতা আবেদ শাড়ি, মঞ্জু, এরা অভিনয় করেছেন। এবং মাহবুব জামান আশরাফকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। এবং আবারও সবাইকে বলছি, আপনারা যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে চান, অবশ্যই যে নিয়ম আছে সেই নিয়ম মেনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। নিয়মগুলি আমি শেষে আবার বলে দেবো, এখন একটা ছোট্ট বিরতি নেব, নিয়ে ফেরত আসছি আবারও রাত 1টার পর, সঙ্গেই থাকবেন। আর আমাকে লিখে পাঠান 2221 যে কোনো নাম্বার থেকে। চলো চলছে রহস্যের আয়োজন কুয়াশা এবং সঙ্গে আছে আমি শারমিন আর শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। খুব চমৎকার করে লিখেছেন এক বন্ধু যে আমি এসএমএস টি খুঁজে দেখতে হবে আমাকে, লিখেছে আই লাইক দ্য ফ্যাক্ট দ্যাট কুয়াশা ইজ ফিল্ড উইথ অল টাইপ অফ স্টোরিজ নট অনলি ঘোস্ট স্টোরিজ অ্যান্ড আপু 7th May আমার ও লেভেল পরীক্ষা, অল দ্য বেস্ট সাইহাম হোসেন। সাইহাম হোসেন পরীক্ষা খুব ভালো করে দাও এবং পরীক্ষার সময় কুয়াশা কেন কোনো কিছু শুনবার দরকার নেই, পরীক্ষার সময় শুধু পড়া এবং পড়াতে লেখাপড়া কনসেন্ট্রেশন, অন্য কিছু না। রাকিব লিখেছে চিটাগং থেকে, শ্যামিন আপু আজকের গল্পটা খুব রহস্যময় ছিল, থ্যাংক ইউ এই গল্পটা যে লিখেছে তার জন্য অবশ্যই আমরা ধন্যবাদ জানাতে পারি মাহবুব জামান আশরাফে। কিন্তু তার আগে একটা বড় ধন্যবাদ জানাতে হয় পুরো কুয়াশা টিমকে, বিশেষ করে খালিদ আমাদের সাউন্ডে যে আছেন, খালিদ এবং সাগুতা আবেদ শাড়ি, সিফাত মাহমুদ, রুম্পা ফারজানা, কুয়াশা টিমের মেম্বার জাহিদ আছেন, মিলু আছেন, সেতু আছেন এবং আজকে যে অভিনয় করেছেন মঞ্জু ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরো একবার। আর রিদওয়ান লিখেছেন আপু আমি হাতে পুরো 61 পাতা লিখেছি, তাহলে কি হবে না, আমার ফোন নাম্বার এত এত আছে, আপনি আগেও লিখে পাঠিয়েছেন, অবশ্যই হবে, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আমাদের খুব কষ্ট হবে কারণ আমাদের সময়টা খুব কম থাকে, আমাদের তো আরো অনেক আয়োজন থাকে, আমাদের যারা সাউন্ডের লোক তাদেরকে আরো অন্যান্য আয়োজন, যে অন্যান্য অনুষ্ঠানগুলো হয় আপনারা শুনে রেকর্ডের কিছু অনুষ্ঠান থাকে সেগুলো এডিট করতে, তাদের অনেক রকম কাজ থাকে, একটা কাজের পিছনে যদি আমরা এতটা সময় ব্যয় করি বা এটা যে কম্পোজ করবে তার হাতে আর অন্যান্য কাজ থাকে, তাহলে হবে কি অন্য কাজগুলো অনেক ক্ষতি হয় এবং একটা কাজের পিছনে যে কাজটা করতে আমাদের হয়তো 3 ঘন্টা লাগতো বা একটা দিন যাবে, সেই কাজটা করতে আমাদের 4 দিন সময় চলে যাবে, 61 পাতা কম্পোজ করতে অনেক কষ্ট আছে, সেক্ষেত্রে কি করবো আমি জানি না। তো এখন পর্যন্ত ঠিক আছে লিখে পাঠান হাতে, কিন্তু এরপরে পরবর্তীতে হয়তো আমরা অনেক বেশি স্ক্রিপ্ট চলে আসে, তখন কিন্তু আমরা যেটা বললাম তখন কিন্তু আমরা গ্রহণ করবো না, অ্যাকসেপ্ট করবো না আমরা হাতের লেখা স্ক্রিপ্ট। হাতের লেখা স্ক্রিপ্ট খুবই কষ্ট, সবচেয়ে বড় কথা হচ্ছে এক একজনের হাতের লেখা এক এক রকম হয়, অনেক সময় আপনি হয়তো লিখে পাঠিয়েছেন একটা, যেহেতু রহস্যের গল্প বা ভয়ের কিছু থাকে সেক্ষেত্রে একেবারে মানে এটা পাল্টে যাবে যদি আমি একটা ওয়ার্ড বা একটা ওয়ার্ডসগুলি ভুল করি, একটা ওয়ার্ড যদি আমি ভুল করে ফেলি। এই তো ঠিক আছে, স্নিগ্ধা লিখেছে আপু মেবি আজিজ সাহেবের পুরনো কোন প্রেম ছিল যার জন্যই রুনু খুন হয়, সেটা থাকতে পারে, সেটা তো উল্লেখ করেনি যে লিখেছেন তিনি, হয়তো বা তাদের মধ্যে কোন সমঝোতার অভাব ছিল, দুজনের মধ্যে সর্বক্ষণ ঝগড়া হতো, সে কারণেই তাদের রুনুর এরকম করুণ পরিণতি হয়েছে। ফারিহা লিখেছে খিলগাঁও থেকে, আপু আমি আরজে হতে চাই এর জন্য কি কি করতে হবে, প্লিজ 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 আমাকে বলো। আর যে হতে চাইলে কি কি করতে হবে, সেটা হচ্ছে তোমাকে প্রচুর কথা বলতে পারতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ তোমার জ্ঞান এই পর্যন্ত থাকতে হবে, আর যে হতে গেলে সর্ববিষয়ে মোটামুটি জ্ঞান থাকতে হয়, স্পোর্টস থেকে শুরু করে ফ্যাশন থেকে শুরু করে গান তো বটে, কারণ এফএম স্টেশনেই হচ্ছে তোমার মিউজিক বেসড কাজগুলো, তাই না, গান সম্পর্কে মিউজিক সম্পর্কে প্রচুর জ্ঞান থাকতে হবে, সেগুলো তো আছে, সবকিছুই জানতে হবে, কথা বলতে জানতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভয়েসটা একটু অ্যাট্রাকটিভ হতে হবে, ভালো ভয়েস হতে হবে, কথা বলতে হবে, খুব স্পন্টেনিয়াস হতে হবে কথা বলতে পারার জন্য, আর উপস্থিত বুদ্ধি থাকা চাই, চট করে একটা কথা যাতে মনে চলে আসে বা কেউ একটা প্রশ্ন লিখে পাঠানো সেটা যেন ফাটাফাটি একটু উত্তর তোমার দিয়ে ফেলতে পারো, মজার কোনো উইটি হতে হবে, নানা কিছু, মানে সবকিছুর একটা ভালো প্যাকেজ এক কথায়। যাই হোক, আরো একজন লিখেছে, সে হচ্ছে শিহাব, লিখেছে আর যে হতে চাই ইংলিশে লিখেছে তোমার স্বপ্ন এটা, আমি যেটা বলবো সবচেয়ে বড় কথা, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি ফারিহাকে, ফারিহা শিহাব দুজনকে বলছি, সেটা হচ্ছে আর যে হতে চাইলে ইংরেজিতেই কথা বলো আর বাংলাতেই কথা বলো, কোন ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু হওয়া চলবে না, শুদ্ধ হতে হবে বাংলা ইংরেজি, সেটা লেখাতেই বলো আর বলাতেই বলো, দুটোতেই সমান দক্ষতা চাই, আর কিছু বললাম না শিহাব। আর মনে হয় ছোটখাটো যে ভুল ত্রুটিগুলি আমাদের থাকে, আমাদের জীবনে চলার পথে অনেক ভুল থাকে, সেগুলো আমরা শুধরে নিতে পারি চাইলে, এটা কোনো ব্যাপার বড় ব্যাপার নয়, তো ছোটখাটো যে ভুলগুলি তোমার আছে তুমি নিজেই যদি নিজের ভুলগুলি ধরতে পারো সেগুলো যদি শুধরে নাও কোনো ব্যাপারই না, ওকে খিপে রাখ চালিয়ে যাও, হয়তো তুমি খুব বড় একদিন আর্জি হয়ে যাবে, তুমি অথবা ফারিহা তোমাকে আমরা শুনবো। ফাইরুজ লিখেছে গুড স্টোরি অ্যান্ড থ্যাংকস টু দ্য রাইটার অফ দিস স্টোরি। মুন লিখেছে মনে খুব একটা ভালো লাগেনি হয়তো, বা জ্যাকি লিখেছে মিরপুর থেকে আজকের মূল গল্পটা ছোট হয়েছে, এই একটা কথা বলতে ছোট হয়েছে, এক এক দিন এক এক গল্পের লেন্থ এক এক রকম থাকে, আমরা সাধারণত একটা পর্যন্ত কিন্তু গল্প চালাই, একটার পরে হয়তো কিছুটা সময় যায়, আজকে হয়তো একটু ছোট হয়েছে, আগামী দিন হয়তো আরো বড় হবে, যেরকম ভাওয়াল সন্ন্যাসীর মামলা যেটা করেছে সেটা অনেক বড় হয়েছিল 1.5টা পর্যন্ত, কারণ মামলার কাহিনী তো এটা ডিপেন্ড করে স্টোরির উপরে, একেবারে বাধা ধরা 2টো পর্যন্ত, যেরকম প্রেম রোগ করি আমি আর দিদি 2টো পর্যন্ত আমরা কথা বলি, সেটা হচ্ছে আমরা কথা অনর্গল বলে যে স্টোরির ব্যাপার তো বলা যায় না, পাঠিয়েছে যে মাহবুব জামান আশরাফি, তিনি যতটুকু পাঠিয়েছেন ততটুকু আমরা তৈরি করেছি। সেই কারণে আমরা বলছি যে 16 ফন্টে মিনিমাম 30 পাতা মিনিমাম, তারপরে যতটা যাওয়া যায় ততটুকু লিখতে হবে। তার চেয়ে বেশি লিখলে 30 পাতা বা মনে কমে 35 পাতা হলে ভালো হয়। জহির লিখেছে দোহার থেকে, শারমিন আপু খুনটা কে করলো বুঝতে পারলাম না, কিন্তু আসলে কে খুন করেছিল বলে দাও। আজিজ সাহেব খুন করেছিল রুনুকে, তার স্ত্রীকে। আপনি বোধহয় মনোযোগ দিয়ে শোনেননি। আপু তোমার ভয় লাগে না? আলম, হ্যাঁ ভীষণ ভয় লাগে আমার। আমি যখন রাত দুটোর সময় বাড়ি ফিরে যাই, লিফটে একা একা উঠি, একা একা এখন আর উঠি না, কারণ আমাদের বাড়িতে মাসখানেক আগে একটা দুর্ঘটনা ঘটে, সেটা আমি বলবো না, খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যায়, তারপর তার ফলে আমি আর এখন একা উঠি না। আমাদের কেয়ারটেকার বা বাড়িতে যে থাকে সে এসে আমাকে নিচে থাকে, সে আমাকে নিয়ে যায়। অত রাতে তো আর বাড়িতে আর জেগে থাকা সম্ভব না, আর রাত দুটোর সময় একা একা যেতে খুব ভয় করে। যখনই আমি যাই আমার সবসময় মনে হয় যে লিফট খুললে দেখবো হয়তো সেখান থেকে কিছুটা বেরোচ্ছে, সিঁড়ি দিয়ে উঠলে হয়তো দেখবো ওখানে একটা কেউ লুকিয়ে আছে, এরকম মনে হয় আমার সারাক্ষণ। ভয় অবশ্যই লাগে, ভয় লাগবে না কেন? আরো লিখেছে আলম যে আমার ব্লাড প্রেশার লো দেখায় সোমবার রাতে কুয়াশা শোনার পর। এটা কে লিখেছে? ঢাকা থেকে রূপনগর থেকে আছে শারমিন আপু। ইয়োর ভয়েস ইজ অসম, কুড ইউ প্লিজ সে হাই টু মাই থ্রি ফ্রেন্ডস তৈশী, নভেরা এন্ড স্বপ্নীল। হাই তৈশী, নভেরা এন্ড স্বপ্নীল, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সবসময় মিসের সঙ্গে থাকো, সেটাই চাইছি। আচ্ছা আপু, আচ্ছা আবার আলম একটা এসএমএস আর তোমার না পাঠালেও চলবে। সিজাল লিখেছে কেমন আছেন, হাই আপু তোমাকে মিস করছি। আমাকে মিস করার কোনো কারণ নেই, কারণ আমি এখন পর্যন্ত আছি অনের। আপু আই লাভ কুয়াশা এন্ড আই লাভ জেনিথ ফ্রম আশুগঞ্জ। কে এম সাকিব লিখেছে ধানমন্ডি থেকে, আপু আমি কুয়াশা শুনছি খুব ভালো লাগছে, এগুলো অনেক আগে এসেছে। খকক রানা, এটা কেমন নাম, টাঙ্গাইল থেকে লিখেছে, স্টোরিটা হেভি। আচ্ছা সাইদ লিখেছে সন্দীপ থেকে, আই লাভ কুয়াশা এন্ড আই লাভ ইউ টু। আপু আমি সবসময় কুয়াশা শুনি, আমার কুয়াশা শুনতে অনেক ভালো লাগে। রাত্রি লিখেছে উত্তরা থেকে। জেসমিন লিখেছে আই লাভ ইউ শারমিন আপু, থ্যাংক ইউ জেসমিন। জাহিনুল লিখেছে আমি ভাই কুয়াশা কেন তুমি কি জানো আপু, আচ্ছা কিছুই বুঝতে পারিনি। রুবেল লিখেছে চিটাগং আগ্রাবাদ থেকে, শারমিন আপু কেমন আছেন? শান্ত ভাইয়া চিটাগং এ কোথায় ছিলেন? আচ্ছা এত ডিটেল কি করে, ওটা তো গল্প যে পাঠিয়েছেন মাহবুব জামান আশরাফি, তিনি বলতে পারেন শান্ত ভাই চিটাগং কোথায় ছিলেন, কৌতূহলের সীমা নেই বোধ হয়, সীমা ছাড়িয়ে যাচ্ছেন শ্রোতাদের। সুলতান লিখেছে তন্ময় তার মাকে হত্যা করেছে, না এটা একদম সঠিক নয়। তানবীর লিখেছে নিউ স্কাটন থেকে, ওই শান্তই মনে হয় সব নষ্টের গোড়া। ইব্রাহিম লিখেছে চাঁদপুর থেকে, কুয়াশা শুনি আমি খুব, শুনে আমি খুব ভয় পাচ্ছি। আপু কুয়াশা আমার কাছে খুব ভালো লাগে, আমি একটা খুব হরর গল্প পাঠাতে চাই যা আমার নিজের লেখা, আপু প্রচার করবেন কি? হৃদয় ফ্রম গাজীপুর। আমরা দেখবো আগে, যাচাই বাছাই করে দেখবো, যদি ভালো হয় প্রচারের সম্প্রচারের উপযোগী হয় নিশ্চয়ই করবো, কেন করবো না। আজকে করেছি যেরকম, আমাদের তো প্রতিযোগিতা চলছে, কিন্তু নিয়ম আছে, সেটা হচ্ছে যে 16 ফন্টে লিখতে হবে মিনিমাম 30 পাতা, মিনিমাম 30 পাতা বারবার বলছি। আর কোনো চুরি করা গল্প বা কপি করা গল্প চলবে না। হ্যাঁ চলতে পারে, সে চলতে পারে কিরকম, অনুবাদ করা বা বিদেশি গল্পে ছায়া অবলম্বনে, সেটা উল্লেখ করে দিতে হবে যে কার গল্প কি, সেটা আমাকে জানাতে হবে। আই এম সীমান্ত ফ্রম মাইমেন সিং, কুয়াশা ইজ ফ্যান্টাস্টিক শারমিন আপু, আমি আইগারলি ওয়েট ফর ইউ অ্যান্ড ইউর কুয়াশা, উইশিং ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। সোহেল রানা কুমিল্লা থেকে লিখেছে, আপু তোমাকে ছাড়া কুয়াশা গল্পটা বৃথা, ধন্যবাদ সোহেল রানা। রূপম লিখেছে, রূপম অ্যান্ড শামিন লিখেছে কুয়াকাটা থেকে, আই লাভ শারমিন অ্যান্ড সেতু, উই জাস্ট লাভ ইউ, থ্যাংক ইউ। তানভীর লিখেছে নিউ স্কাটন থেকে, সত্যজিতের গল্পটা জোস, থ্যাংক ইউ তানভীর। আচ্ছা নোমান লিখেছে চিটাগং থেকে, আপু তোমার ভয়েসটা অসম, তোমাকে আমার অনেক ভালো লাগে, আর আজকের কুয়াশাটা অনেক সুন্দর হয়েছে, আর এরকম কুয়াশা বলার জন্য ধন্যবাদ। এরকম কুয়াশা, কুয়াশা তো বলিনি, কুয়াশাটা হচ্ছে আমাদের শোটার নাম, কি লিখেছে ভয় পেয়ে তারপরও শুনছি। রাসেল লিখেছে ছয় দিন ওয়েট করি কুয়াশার জন্য, ওয়েট করছি ছ দিন ধরে, আই লাভ কুয়াশা, আই লাইক কুয়াশা। আচ্ছা, মিরপুর থেকে সজীব লিখেছে আমি কিচ্ছু বুঝতে পারিনি, যাক তারপর নামটা পড়ে দিলাম, কি লিখেছে কিছু বোঝা যাচ্ছে না। শাহিন লিখেছে তুমি বিপিকে কুয়াশায় এনে একটু ভয় দেখিও, সে তো কুয়াশার প্রমোদ শুনলে এমন ভয় অস্থির হয়ে যায় যে তাকে আর ভয় দেখানোর কোনো মানাই যেতে পারে হয়তো সে কুয়াশাতে আসলে। ওয়াসিম লিখেছে চিটাগং থেকে, হে আপু তোমার ভয়েসটা অসম, আই লাইক and love your voice, thank you Wasim. Halima likhechen apu second story ta shunte parini, mon ta khub kharap, thik ache kono oshubidha nei, abc radio bd.fm e login koro, shekhane giye songroshala lekha dekhbe, shekhane gelei amader kuasher sob episode gulo ache, agami kal ki tumi download kore ajker episode shunte pabe, shekhane second golpo ta tumi monojog diye shunte paro, joto bar khushi toto bar shunte paro. Arif Hussain likheche Karwan Bazar theke, apu kuasha is the best program, I love it so much, thank you Arif. শামিন আপু কেমন আছো, আমি একা, আমার না খুব ভয় লাগছে, নাম পাঠাইনি। নিলয় লিখেছে আমার লাভার মাহরু অসুস্থ, প্লিজ তার জন্য দোয়া করুন, অবশ্যই দোয়া করবো যাতে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। হ্যালো আপু কেমন আছো, গল্পটি অনেক ভালো লেগেছে, এটা লিখেছেন মোহাম্মদ রাসেল মনোহরদী নরসিংদী থেকে। আই লাভ কুয়াশা লিখেছে অর্ক এবং মোহাম্মদ শাহিন। আমি তামিম ইকবাল, বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার, আমি এবিসি শুনছি, এটা বোধ হয় চাপাবাজি করছে কেউ, যদি শুনে থাকেন তাহলে তামিম ইকবালকে বলছি আপনি আমার খুব প্রিয় একজন প্লেয়ার, আমি আপনার খেলা খুব পছন্দ করি, আর এটা বোধ হয় আপনি লেখেননি বলে খুব দুষ্টুমি করে লিখেছে, এনিওয়েজ তারপরে পড়তে পেরে খুব ভালো লাগছে। আমি তারিকুল ইসলাম, আপু আজ প্রথম তোমায় SMS করলাম, তোমার কণ্ঠে কুয়াশা শুনছি, ভালো লাগছে, টাটা। ওকে টাটা তারিকুল। চিটাগং থেকে শাহিন লিখেছে এস আপু আমার লক্ষ্মী রাজুর বুকে মাথা, এটা তো প্রেমের কথা হয়ে গেল, এই কথাটা এখানে পাঠানো উচিত হয় না, পড়াটা বোধ হয় অবান্তর। আর জি শারমিন আপু থ্যাংকস ফর ইউর প্রোগ্রাম কুয়াশা। শুভ বেগম বেগম বাজার থেকে লিখেছে আই লাইক ইউ অ্যান্ড ইউর প্রোগ্রাম ইজ অসম, থ্যাংক ইউ আপু। আমি কুয়াশা খুঁজতেছি অনেক দিন ধরে, খুব ভালো লাগে, কি মনে থাকে না। ইরফান চিটাগং, ইরফান আরেকটু গুছিয়ে লিখলে খুব ভালো হবে আমার জন্য, আমিও পড়তে পারবো, আমি যেটা ভালো করে পড়তে পারবো সেটা আপনারও শুনতে ভালো লাগবে, অন্যরা বুঝতে পারবে যে আপনি কি লিখেছেন এবং আমি সেটা সঠিকভাবে পড়তে পেরেছি। মুন্না লিখেছে বেইলি রোড থেকে, মনটা খুব খারাপ, অসম কুয়াশা, থ্যাংক ইউ আপু। তোমার জন্য আমার পক্ষ থেকে রইল আম কাঁঠালের শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। নদী লিখেছে মাগুরা থেকে, হাই আপু কেমন আছো, ভালো আছি নদী। আবিদ লিখেছে পল্টন থেকে, আই লাভ শারমিন, থ্যাংক ইউ আবিদ। অ্যানি এবং আমিন লিখেছে উত্তরা থেকে, আপু আমরা দুই ভাই বোন মিলে FM শুনছি, খুব ভালো লাগছে। আপু আমি রিপন, আমি রিপন কেমন আছেন, আমার জন্য আমার জানু শারমিন শুনছে, ওকে হাই বল, হাই শারমিন। বাবু লিখেছেন আপু ডিটেকটিভ গল্প নিয়ে কোনো এপিসোড হবে না, এটা কেমন হলো ঠিক বুঝতে পারলাম না, ডিটেকটিভ গল্প নিয়ে ঠিক স্পেসিফিক্যালি কি বলতে চাইছেন সেটা আমি ঠিক বুঝতে পারিনি। আমাদের প্রত্যেক আমরা তো অনেক ধরনের গল্প, যেটা বলছেন শুধু ভূত, অনেকে ভাবছেন ভূতের আয়োজন, কুয়াশা কিন্তু ভূতের আয়োজন নয়, কুয়াশা রহস্যের আয়োজন, অনেক সময় ভূতের গল্প কিন্তু রহস্য থাকে, ভয় তো বটেই, ভয় থাকে, আবার রহস্যের আয়োজনেও কিন্তু ভয় থাকে যে কি হবে কি হবে, যে একটা আতঙ্কের মধ্যে থাকা যে কখন কি হচ্ছে, একটা মার্ডার হয়ে গেল কে ছিল এর পেছনে, বা সেই মার্ডারটা হচ্ছে যখন সেই সময়টা পেছন থেকে হয়তো একটা বাড়ি দিয়ে গেল, যেরকম আমরা একবার একটা গল্প প্রচার করেছিলাম যে মাটির নিচে সুড়ঙ্গর ভিতরে ঢোকা হয়েছিল সেখান থেকে, সেটা পড়তে গিয়ে আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল যে আসলেই তো কিভাবে দেখি এরপরে কোথায় যাচ্ছে কোথা থেকে, খুবই ইন্টারেস্টিং ছিল, তো সেটাও একটা খুব মজার একটা বিষয়। তো ডিটেকটিভ বলতে কি বুঝিয়েছেন আমি বুঝতে পারছি না, যেরকম আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সীকে নিয়ে দুটো তিনটে এপিসোড করেছিলাম আমরা, তো সেখানে যদি সেটা বলেন যে প্রাইভেট ইনভেস্টিগেটর বা ডিটেকটিভ ছিল কিনা, সেরকম আছে, ভবিষ্যতে হয়তো আরো শুনবেন। আর সত্যজিতের গল্প তো আমরা প্রায় সময় আমরা পড়ে থাকি, শুনিয়ে থাকি গল্প পড়ে, সেই ক্ষেত্রে হয়তো প্রাইভেট ইনভেস্টিগেটর কেউ থাকেন না, কিন্তু জানি না ফেলুদাকে নিয়ে আমরা কখনো কোনো আয়োজন করবো কিনা, হতে পারে হয়তো সামনে ভবিষ্যতে করতেও পারি। সেদিন আমি তোমাকে মন ভরে দেখবো, যেদিন তুমি আমার হয়ে আসবে, আচ্ছা এটা বোধ হয় কাকে জানি কি উদ্দেশ্য করে লিখেছে, নাম পাঠাই, আই এম সরি, এটা পড়াটাই আমার উচিত হয়নি।
শুভ্র লিখেছে, আপু কারো গল্প সিলেক্ট করা হলে কি তাকে ব্রডকাস্ট করার আগে জানানো হয়? ডেফিনেটলি জানানো হয়, এবং আমরা যে ছোট গল্পগুলো পড়ে শোনাই, শ্রোতারা যেটা পাঠায়, লিসনাররা যেগুলো পাঠায় আমাদেরকে, তাদের প্রত্যেককে আমরা শোনাবার, মানে গল্পটা সম্প্রচার যেদিন হয় তার আগে তাদেরকে আমরা জানিয়ে দিই যে আজকে আপনার গল্পটা আমরা সম্প্রচার করছি, আপনি প্লিজ শুনবেন। অবশ্যই তাকে জানানো হয়, কেন জানানো হবে না। কৃষ্ণ লিখেছে, আমি আমার ফ্রেন্ড সুজন দুজনে কুয়াশা শুনছি। সুজন লিখেছে, মিরপুর থেকে লাইট বন্ধ করে রুমে শুয়ে শুনছি। আপু ভূতের গল্প না দিয়ে রহস্যময় গল্পগুলো বেশি বেশি দেবেন, আমার মনে হয় রহস্যময় গল্প মানুষ বেশি পছন্দ করে। আসলে এটা প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, যখন আমরা রহস্যের গল্প বাজে তখন থেকে বলবো আপু ভূতের গল্প হলে খুব ভালো, তার যেদিন ভূতের গল্প হয় সেদিন হতে বলবে আপু ভূতের গল্প কেন অত বেশি, বা মানে মানুষের আসলে যে একটা কথা আছে, নদীর এপার কয় ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সকল সুখ, আমার বিশ্বাস এরকম একটা ব্যাপার হয়ে গেল। রাফি লিখেছে, আপু ফেসবুকে লগ ইন করে কিভাবে? আমি বাকরুদ্ধ, আর কিছুই বললাম না, এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। ফেসবুকে লগ ইন করে কিভাবে, এই যে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে। আচ্ছা, পনির হোসেন শ্যামলী থেকে লিখেছে, থ্যাংকস ফর সাউন্ড এডিটর খালেদ ভাইয়া, যাক একটা তালি হয়ে যাক, অবশ্যই একটা তালি, কেন তার জন্য সহস্র তালি প্রয়োজন। আমি শহীদ যাত্রাবাড়ি থেকে, শারমিন আপু আমি এখন জয়েন করলাম, এসএমএসটা পড়ো। আচ্ছা, সাইদ লিখেছে চিটাগং থেকে, আই লাভ শারমিন, ধন্যবাদ। এটাকে উথান মার্মা চিটাগং থেকে লিখেছে, আই লাভ কুয়াশা, সালাম শারমিন আপু, সালাম আপনাকেও। এস কে এম ডি ইমন লিখেছে, হাই আপু কেমন আছো, চিটাগং থেকে আমি ভালো আছি। ঢাকা থেকে ছুটাপুর থেকে লিখেছে সৌরভ খান, আমি একা কুয়াশা শুনছি, কুয়াশা একা শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে। তুহিন লিখেছে চিটাগং থেকে, শামিন আপু বিপি কে কুয়াশা আনো না কেন, আজকে স্টোরিগুলো সব ভৌতিক, শুরুর দিকটা ভৌতিক ছিল, পরেরটা ছিল খুব রহস্যজনক। সেলিম লিখেছে, গল্পগুলো ভালো লেগেছে। পেখম লিখেছে, হাই আপু অনেকদিন পর কুয়াশা শুনতে যাচ্ছি, আই হোপ মজা পাবো। এগুলো শুরুর দিকে এসেছিল, কুয়াশা ইজ দ্য বেটার দেন এনি আদার প্রোগ্রাম ইন এবিসি, আই লাইক ইট ভেরি মাচ। সাদাফ লিখেছে চিটং থেকে, থ্যাংক ইউ সাদাফ, থ্যাংক ইউ সো মাচ। এলিফেন্ট রোড থেকে লিখেছে ফাহিম, আমি ফার্স্ট এসএমএস দিলাম, প্লিজ পড়েন, পড়লাম। শামিন আপু আই লাভ কুয়াশা, নাম পাঠাইনি। অন্তর লিখেছে, আপু কালকে আমার ম্যাচ আছে, সবাইকে আমার জন্য দোয়া করতে বলে দাও, অল দ্য বেস্ট অন্তর। ইসমাইল লিখেছে, হাই শামিন আপু কেমন আছেন, আই লাভ কুয়াশা অল দ্য টাইম, আমি আমার বন্ধু সোহেলকে সাথে নিয়ে কুয়াশা শুনছি, ভেরি গুড। রনি লিখেছে, রনি আর জাফরান লিখেছে, আপু ফার্স্ট স্টোরিটা খুবই নাইস ছিল। ইউসুফ লিখেছে, আই লাভ কুয়াশা। রোজা লিখেছে, আপু আমি চিটাগং থেকে, আমি আমার কাজিন তাসনিম একা কুয়াশা শুনছি, কুয়াশা রক্স, থ্যাংক ইউ। একজন লিখে পাঠিয়েছে, শুধু আমি তুলতুলি আর কিছু লিখে পাঠাইনি, আপু আমি তো ভয় শেষ, কি করব। রিমু সন্দীপ থেকে, আমার নাম রবিউল ইসলাম, আমি তারাবো বিশ্ব রোড থেকে বলছি, আমি কুয়াশা শুনে ভয় পাই, আপু তুমি ভয়ে পাখিটা আসেনি। নুসরাত চিটাগং থেকে লিখেছে, আপু তুমি দ্য গ্রাজ মুভিটা দেখেছ, ভীষণ ভয়ঙ্কর। হ্যাঁ আমি গ্রাজ মুভিটা দেখেছি, গ্রাজের সবগুলোই আমি, সবকটা পার্টি আমি দেখেছি। আর একটা ছবির কথা সবাইকে বলে, যদি খুব ভয় পেতে চাও, যদি খুব সাহসী মানুষ, একটা ছবি আছে দ্য শাটার, সেই ছবিটা দেখো, গ্রাজের চাইতে ভয়ঙ্কর ওটা, আমার কাছে অন্তত লেগেছে। আর কে লিখেছে, আচ্ছা দেখি আর কে লিখেছে, মাসুদ কামরাঙ্গি চর থেকে লিখেছে, আই লাভ কুয়াশা শারমিন, সেতু অ্যান্ড বিপি কুয়াশা সত্যি অসম, থ্যাংক ইউ মাসুদ। হাই আপু, লালবাগ থেকে মিলন লিখে পড়েছে, হাই মিলন। রিফাত লিখেছে টঙ্গি গাজীপুর থেকে, হাই আপু প্লিজ বলো এসএমএস কিভাবে করে, পাঠিয়ে দিয়ে বলছে এসএমএস কিভাবে করে, ঠিক যেভাবে পাঠিয়েছে ঠিক এইভাবে এসএমএস করে। আর মাহফুজ আহমেদ খান লিখেছে আদর্শ পাড়া থেকে, আপু তোমার পড়ার স্টাইলটা খুব সুন্দর, কুয়াশা দীর্ঘজীবী হোক। অনেক ধন্যবাদ মাহফুজ আহমেদ খান, আপনিও দীর্ঘজীবী হন, ভালো থাকবেন এবং এবিসির সঙ্গে থাকবেন। অর্ণব লিখেছে, শারমিন আপু ভাওয়ালগড়ের মামলার কাহিনী কবে প্রচার করা হয়েছিল, অ্যান্ড আমি কুয়াশা এত লাভ করি যে আমি এখন ফগ বডি স্প্রে ইউজ করি, থ্যাংক ইউ সো মাচ অর্ণব, হোয়াট আ লাভলি এসএমএস, ভালো কথা, ফগ এসএমএস ইউজ, সরি ফগ বডি স্প্রে ইউজ করেন কুয়াশা ভালোবেসে। ভাওয়ালগড়ের মামলাটা হয়েছিল দু সপ্তাহ আগে আপনি পেয়ে যাবেন এটা এবিসি রেডিও। আমি আবারও বলছি, এবিসি রেডিও bd.fm এ লগ ইন করবেন, লগ ইন করে দেখবেন সংগ্রহশালা লেখা উঠবে, সেখানে গিয়ে সংগ্রহশালায় ক্লিক করলেই আমাদের এবিসির যত আয়োজন আছে সবগুলো আয়োজন পেয়ে যাবেন। সেখানে কুয়াশা যেখানে আছে সেখানে কুয়াশা সবগুলো এপিসোড আছে, সেখানে ভাওয়াল সন্ন্যাসের মামলা নামে আছে, সেটা গেলেই আপনি সেখানে পেয়ে যাবেন। ডোন্ট মিস দ্যাট, খুব ভালো হয়েছিল আমাদের এই পর্বটি। গ্যান্ডারিয়া থেকে লিখেছে খাদিজা, আই লাভ ইউ শামিল আপু, আই লাভ ইউর ভয়েস, আমি কুয়াশা লাভ করি, অনেক ধন্যবাদ খাদিজা। ভূপেন লিখেছে রায়পুর থেকে, আপু তোমার কি ভয় লেগেছে? আমার কিন্তু ভয় লেগেছে, আমার তো সবসময় ভয় লাগে, আমি কিন্তু বেসিক্যালি খুব ভীতু। ঝিগাতলা থেকে আমার এক মিতা লিখেছে, শারমিন বিপি ভাইকে সত্যি কুয়াশা ভয় পায়? অ্যাবসলিউটলি, বিপি বেসিক্যালি ভীষণই ভীতু একটি ছেলে। সাইহাম হোসেন লিখেছে উত্তরা থেকে, আপু তুমি যতক্ষণ আমার টেক্সট না পড়বে আমি করতেই থাকবো, আই লাভ ইউ, আই লাভ ইউ টু সাইহাম, আমি তোমার এসএমএস মধ্যে আগেও পড়েছি। তুষার টিকে গাজীপুর থেকে লিখেছে, আমার আম্মা জানের ক্যান্সার হয়েছে, আমার আম্মা জানের জন্য দোয়া ভিক্ষা চাই সবার কাছে, আমি একজন সাধারণ সাধনা, ও আমি এক বছর সাধনা করছি, খালি দুই ঈদের নামাজ পড়ব। আচ্ছা, আমি খুব অন্তর থেকে দোয়া করছি আপনার মায়ের জন্য, আপনার মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, এবং বন্ধুরা যারা শুনছেন এই মুহূর্তে সবাইকে বলছি, আমাদের বন্ধু তুষার তার মা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন প্লিজ। আশিক লিখেছে চিটাগং থেকে, হাই আজে শারমিন আপু, আমি তোমার নতুন ফ্রেন্ড, বাট আমি কুয়াশা সবসময় শুনি, কিন্তু আমার মনে হয় আমি আর শুনতে পারবো না, কারণ আমি দেশের বাইরে চলে যাচ্ছি। ওহো, দেশের বাইরে গেলে শুনতে পারবে তুমি, এবিসি রেডিও bd.fm এ লগ ইন করে তুমি শুনতে পারবে, সময়টা শুধু মিলিয়ে নিতে হবে। হালিমা লিখেছে হাজারিবাগ থেকে, আপু তোমার ভয়েস খুব সুন্দর, আর তুমি বিপির সাথে এত ঝগড়া করো না, আর আজ আমি খুব ভয় পাচ্ছি। শিবলু লিখেছে শারমিন আপু আই লাভ মনীষা, প্লিজ টেল হার, ওকে আমি মনীষাকে বলে দেব। রিয়াদ লিখেছে চিটাগং থেকে, শারমিন আপু আমরা বাংলাদেশের ইপিজেড স্কুল অ্যান্ড কলেজের ফার্স্ট ইয়ারের সবাই অ্যাক্টিভ আছি কুয়াশাতে, সবাইকে হাই বলে দাও। হাই বাংলাদেশ ইপিজেড স্কুল অ্যান্ড কলেজের সব বন্ধুরা, শারমিনের তরফ থেকে কুয়াশা টিমের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা জানাচ্ছি। সানিয়াত কায়সার লিখেছে চিটাগং থেকে, হাই আপু কেমন আছো? ভালো আছি। আলম মিরপুর সাত থেকে লিখেছে, সে অসুস্থ বাট মিস করলাম না তোমার স্টোরি শুনতে, থ্যাংক ইউ আলম, ভালো হয়ে উঠো তাড়াতাড়ি। কুমিল্লা থেকে রাজীব লিখেছে, এই প্রথম এসএমএস করেছে, ধন্যবাদ রাজীব। রফি লিখেছে, শামিন আপু আই লাভ ইউ, থ্যাংক ইউ। আমজাদ আপু লিখেছে, আমি আর যে হতে চাই আমার স্বপ্ন এইটা, এবং এটাই আমার এইম 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 ইন লাইফ, জব পেতে চাই আরজি হিসেবে, কিভাবে আরজের জব ম্যানেজ করব? তুমি বিভিন্ন এফএম রেডিও যেগুলো আছে অফিস, সেখানে তোমার সিভি পাঠাও, তাহলেই তুমি তোমাকে ডেকে নেবে তারা। জাহিদ লিখেছে কিশোরগঞ্জ থেকে, আপু আমি নতুন ফ্রেন্ড, আমাকে গ্রহণ করো, করলাম, স্বাগত এবিসি রেডিওতে। আর লিখেছে এমএম তাজিম ফ্রম সন্দীপ, নাইস স্টোরি, আই লাইক ইট, বাট তুমি আমার এসএমএস পড়ো না কেন, আমি আর কুয়াশা শুনবো না, তোমাকে কুয়াশা শুনতেই হবে কারণ তোমার এসএমএস আমি পড়ে দিলাম এই মুহূর্তে। শাকিল ফ্রম উত্তরা থেকে কাঁচা বাজার থেকে লিখেছে, আজকের গল্পটা খুব 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 ভালো হয়েছে, থ্যাংক ইউ। মোহাম্মদ নীল আকাশ পল্টন থেকে লিখেছে, কুয়াশা ইজ ভেরি নাইস। শামিন আপু আর কত এসএমএস পেলে আমার এসএমএস পড়বা, প্লিজ অ্যান্সার মি, না পড়লে এটার অ্যান্সার এসএমএস করে রিপ্লাই দাও। আমজাদ দেখেছে, আপু আমি, আচ্ছা এটা তো পড়েছি, শাকিল উত্তরা থেকে সেটাও পড়েছি, আর আর এসএমএস পড়ার সময়, আচ্ছা শেষ এসএমএস পড়ে আমি বিদায় নিব এখন। প্রমি লিখেছে, আপু আল্লাহর বাস্তে এসএমএসটা পড়ো, পড়লাম প্রমি, আমি এর আগে কিন্তু প্রমি নামে কোনো এসএমএস পাইনি, সুতরাং তুমি সবচেয়ে শেষে পাঠিয়ে যদি বলো আল্লাহর বাস্তে এসএমএসটা পড়ো, পড়ে দিলাম আল্লাহর বাস্তে তোমার এসএমএস। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, আবারও কথা হবে আমার সঙ্গে শুক্রবার দিন হাওয়া বদলে, এবং তারপরে তো প্রেম রোগ আছে শনিবার দিন, তারপর আবারও আছে কুয়াশা আগামী সপ্তাহে সোমবার ঠিক একই সময় রাত 11টার খবরের পর। সে পর্যন্ত এবিসির সব আয়োজনের সঙ্গে থাকবেন, শুভরাত্রি।
পুলিশ এলো, দরজাও ভাঙা হলো, কিন্তু আজিজ সাহেবের ছেলে তন্ময় কোথাও নেই। তার স্কুল ব্যাগ আর মোবাইলটি পড়ে আছে ও নিজেরই রুমের দরজার সামনে। এই যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে ফিরে আসা। এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর, শুধুই ABC রেডিওতে। This track was downloaded from FusionBD.com.